Quoi de qui? Hein? Jean Valjean. Bondi number 24601. চুরিদ্দায় দোষী সাব্যস্ত 1798 সালে, পালাবার চেষ্টা করেছিল একবার 1800 সালে আর একবার 1809 সালে। শাস্তি বেড়ে দাঁড়িয়েছে 19 বছর, তাই তো?
আগে হ্যাঁ।
তাহলে 24601 এই কারাগারের গভর্নরের পক্ষ থেকে এটা আমার ডিউটি তোমাকে তোমার প্যারোলের শর্তগুলো জানিয়ে দেওয়া।
প্যারোল? থ্যাংক ইউ স্যার।
প্রথমত, এখান থেকে বেরোবার 21 দিনের মধ্যে তোমাকে পোতেয়ালিয়ারের জুতোর কারখানায় যোগ দিতে হবে। এই হল তোমার প্যারোল কার্ড। তবে পোতেয়ালিয়ারে পৌঁছবার পথে প্রতিটা টাউন হলে এই কার্ডটা একজন ডেজিগনেটেড অফিসারকে দিয়ে সই করিয়ে নিতে হবে।
আগে স্যার,
প্যারোলের শর্তের কোন রকম লঙ্ঘন করা হলে তোমার মুক্তির আদেশ তৎক্ষণাৎ বাতিল করা হবে। প্যারোলের সময়ের মধ্যে তুমি যদি অন্য কোনো অপরাধে অভিযুক্ত হও এবং এই কয়েদখানাতেই আবার ফিরে আসো, তাহলে নিশ্চিত থেকো যে ভবিষ্যতে প্যারোলের আর কোনো সম্ভাবনাই থাকবে না। এখন যেতে পারো। কি ব্যাপার, কিছু বলতে চাও?
আগে গত 19 বছর ধরে যে পরিশ্রম করেছি তার জন্য যে টাকা জমা হয়েছে সেটা?
হ্যাঁ, স্টেটে তোমার কঠোর পরিশ্রমের জন্য 109 ফ্রাঁ জমা পড়েছে। তুমি রেজিস্ট্রারের কাছ থেকে সেটা নিয়ে নিও।
109 ফ্রাঁ?
সব মিলিয়ে 109 ফ্রাঁ 15 সু। তোমার পেমেন্টটা ফ্রান্সের আইন অনুযায়ী নির্ধারিত।
19 বছর ধরে হাড় ভাঙা খাটুনির পর 109 ফ্রাঁ 15 সু?
কেন, তুমি কি বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছ?
না, প্রশ্ন তুলছি না, কিন্তু আমি যে পরিমাণ পরিশ্রম করেছি তার তুলনায়।
ভুলে যেও না, গত 19 বছর ধরে তুমি কিন্তু আমাদের অত্যন্ত নাজেহালো করেছ, ভুগিয়েছ। তারপরেও যে স্টেট অথরিটি তোমাকে এই পরিমাণ মঞ্জুর করেছে, তোমার তাতে কৃতজ্ঞ থাকা উচিত। তা নয় উল্টে তর্ক করছ। অবশ্য তোমার মতো দাগি অপরাধীর কাছ থেকে আর কি বা আশা করা যেতে পারে? তোমরা আসলে কি জানো, তোমরা হলে সমাজের জীবাণু। যাও যাও 24601, আর ঝামেলা বাড়িও না।
আমার নাম জো ভালজন।
হ্যাঁ হ্যাঁ, ভালজন। ওই নাম ততক্ষণই থাকবে যতক্ষণ না আবার আমাদের দেখা হচ্ছে।
না হুজুর, এই কয়েদখানায় আমি আর ফিরব না, কিছুতেই না।
উচ্চাকাঙ্ক্ষা থাকা ভালো 24601, কিন্তু তোমার মতো অপরাধীরা না, তোমাদের কাছ থেকে সততার প্রত্যাশা করা যায় না।
আমি বদলে গেছি হুজুর, বদলে গেছি।
তোমাদের মতো মানুষ কোনোদিনও বদলায় না, তাও বলবো বদলালেই ভালো। এখন আসতে পারো।
আমি যে আগে হুজুর, গুড ডে।
তোমাকে চিনতে আমার ভুল হয়নি ব্যাস। পৃথিবীর যে কোনায় যাও না কেন, তোমার সঙ্গে আমার আবার দেখা হবেই।
মিস্ট্রি ফ্রাইডে ক্লাসিক্সে আজকের গল্প ভিক্টর হিউগোর রচনা অবলম্বনে লে মিজারাবল। এই ফরাসি উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় 1862 সালের 31 মার্চ। সমালোচকদের মতে এটি 19 শতকের শ্রেষ্ঠ উপন্যাস। জঁ ভ্যালজঁর ভূমিকায় চন্দন সেন, গল্প পাঠে সুজয় প্রসাদ চ্যাটার্জি, বিশেষ কয়েকটি ভূমিকায় জগন্নাথ বসু ও উর্মিমালা বসু। শুনছেন লে মিজারাবল প্রথম পর্ব।
ফরাসি বিপ্লবোত্তর এক অস্থির সময়ের পটভূমিতে এই কাহিনী জঁ ভ্যালজঁ আর ইন্সপেক্টর জাভেরের। প্রথমজন পলাতক আর দ্বিতীয় জন ধাবক। ভ্যালজঁ অবশ্য চিরকাল পলাতক ছিল না। খিদের তাড়নায় একটা রুটি চুরি করতে গিয়ে সে ঢুকে পড়েছিল এক অন্ধকার নোনা গন্ধে ভরা কারাগারের ভিতর, যেখানে মানুষের পরিচয় তৈরি হয় নামে নয়, সংখ্যায়। সেই চার দেওয়ালের ভিতর অনন্তকাল কাটিয়েও মানুষের পাপক্ষয় হয় না, শুধু শাস্তির মেয়াদ বাড়তে থাকে বছরের পর বছর। ভ্যালজঁ তার মানবিক পরিচয় হারিয়ে হয়ে উঠেছিল বন্দী নম্বর 24601। আজ 19 বছর পর সে অবশেষে দাঁড়িয়েছে মুক্তির পথে। কিন্তু এই মুক্তি কি সত্যি মুক্তি, নাকি নতুন এক শাস্তির শুরু? অতীতের কথা মনে পড়তেই ভ্যালজঁর মনটা বিতৃষ্ণায় ভরে উঠল।
আর আর তো পারছি না, জ্বালানির কাঠ নেই, একদানা খাবার নেই, বাচ্চাগুলো বাচ্চাগুলো কি আর বাঁচবে? ঈশ্বর, কি পাপ করেছিলাম আমরা! আমাদের মৃত্যু দাও, মৃত্যু! এই যন্ত্রণা যে আর সহ্য করতে পারছি না।
ব্রাই নামের ছোট্ট একটি গ্রামে এক হতদরিদ্র পরিবারে জন্মেছিল জঁ ভ্যালজঁ। একবেলা খাবার জোগাড় করাই ছিল সেই পরিবারের যুদ্ধ। অল্প বয়সেই অনাথ ভ্যালজঁ দিদির পরিবারে মানুষ হচ্ছিল। দিদির স্বামী খারাপ লোক ছিলেন না, কিন্তু সাত সন্তানের সংসারে আরেকটি মুখ মানে বাড়তি চাপ। ভ্যালজঁ বুঝত এই পরিবারে সে একটা বোঝা, তবু সে দিদিকে সাহায্য করবার আপ্রাণ চেষ্টা করত। কিন্তু বিপর্যয় কখনো একা আসে না। আচমকাই একদিন তার দিদির স্বামী মারা যান। অভাবী পরিবারটি ক্রমে চরম দারিদ্র্যের কবলে পড়ে। দিন রাত সাত শিশুর ক্ষুধার্ত কান্না, দীর্ঘ শীত আর দিদির হতাশা ঘরে যেন অন্ধকারের মতো জমাট বেঁধে থাকে। 1795 সালের শীতকালটা ছিল অত্যন্ত নির্মম। সেবার টানা 3 দিন প্রায় না খেয়ে কাটল সকলের। শিশুরা কাঁদতে কাঁদতে নিস্তেজ হয়ে পড়ল। অর্ধমৃত দিদির করুণ বিলাপ আর সহ্য করতে পারল না ভ্যালজঁ। হাড় কাঁপানো ঠান্ডায় ছেঁড়া কাপড় গায়ে চাপিয়ে সে রাস্তায় বেরিয়ে পড়ল।
যেভাবেই হোক একটা রুটির লোফ জোগাড় করতেই হবে।
তখন সবেমাত্র সন্ধ্যা নেমেছে, চারিদিক কুয়াশায় মোড়া। একটা রুটির কারখানার সামনে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল ভ্যালজঁ। তার কাছে একটা পয়সাও নেই, টাকা ধার করে শোধ দেওয়ারও মুরদ নেই। রুটি কিনে নিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। কারখানার শেষ কর্মচারী চলে যাওয়ার অপেক্ষায় ছিল সে।
একটা, শুধু একটা মাত্র পাউরুটির লোভ, এর বেশি কিছু চাই না। বাচ্চাগুলোর মুখের দিকে তাকাতে পারছি না, আজ আমার আর কোনো উপায় নেই। ঈশ্বর, ক্ষমা করুন, ক্ষমা করুন। কিন্তু বাচ্চাগুলোর মুখে ওইটুকু খাবার আজ তুলে দিতে না পারলে, আরে ওই তো সবাই বেরিয়ে গেছে, এই ফাঁকেই ভেতরে ঢুকতে হবে। এত বড় কারখানা থেকে একখানা লোভ হারালে কার কি বা যাবে আসবে? কেউ অত টেরও পাবে না। আর আর বাচ্চাগুলো অন্তত একটা দিন অনাহারে থাকবে না।
সন্তর্পণে কারখানার দেয়াল টপকালো ভ্যালজঁ। কয়েক বছর আগে কাজের খোঁজে এই কারখানাতেই এসেছিল সে। কাজ পায়নি, কিন্তু কারখানার পিছনের দিকে একটা দরজার কথা এখনো মনে আছে। ভাগ্য পরীক্ষা করতে ভ্যালজঁ সেই দরজার কাছে গিয়ে দেখল তাতে তালা দেওয়া নেই। বিড়ালের মতো নিঃশব্দে ঢুকে পড়ে কিছু দূর যেতেই দেখল দুপাশে সারি সারি কাঁচের আলমারিতে নানান আকারের পাউরুটি সাজিয়ে রাখা।
ঈশ্বর, পৃথিবীর শ্রেষ্ঠ সুগন্ধ হল এই রুটির গন্ধ। এখনো কি সুন্দর গরম রয়েছে, আজ বাচ্চাগুলো ভরা পেটে ঘুমোতে পারবে।
চাইলে বেশ কয়েকটাই তুলে নিতে পারত সে, কিন্তু তবু একখানায় বড় সড় লোফ তুলে নিয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিল ভ্যালজঁ। কিন্তু ভাগ্যের পরিহাস কি নিষ্ঠুর। ঠিক তখনই তার পথ আটকে দাঁড়ালো এক প্রহরী।
ওই কে ওখানে?
আমি আমি শুধু
চোর চোর ওই যে পালাচ্ছে, ধর ধর ধর।
বিড়ালটা টপকে যাওয়ার মুহূর্তেই পা পিছলে যায় ব্যালজন। অন্ধকারে মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই দুজন প্রহরী তাকে চেপে ধরে ছিনিয়ে নেয় তার অমূল্য সম্পদ, সেই পাউরুটির লোফ। ব্যালজন মনে হয়েছিল যেন তার বুক চিরে হৃৎপিণ্ডটাই উপড়ে নিয়েছে কেউ। জঁ ব্যালজন হাজার আরতি কান্নার অনুনয় থানা বা আদালত কোথাও গ্রাহ্য হল না। দোষী সাব্যস্ত হয়ে 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হল সে। হৃদয়হীন আইনের কঠিন পাথর টুকরো টুকরো করে দিল তার জীবন। শাস্তি চলাকালীন জেল ভেঙে পালাবার চেষ্টা করেছিল ব্যালজন, একবার নয়, দুবার নয়, 6-6 বার। প্রত্যেক বারই ব্যর্থ হয়েছিল অবশ্য, তাই প্রত্যেকবার আরো কয়েক বছর করে তার শাস্তির মেয়াদও বেড়ে গিয়েছিল। এইভাবে 19 বছর সশ্রম জেল খাটার পর অপরাধের নিদারুণ দায় আর যৎসামান্য জিনিসপত্র সম্বল করে রিলিজ অফিসে এসে দাঁড়ালো বন্দী নম্বর 24601 ওরফে জঁ ব্যালজন। রিলিজ অফিসার কর্কশ কণ্ঠে বলল,
24601, এই নাও তোমার ইয়েলো কার্ড, এখানে স্ট্যাম্প মেরে দিলাম, এর নিচে সই করে দাও। আজ সূর্যাস্তের পর যেন তোমাকে এই শহরে আর দেখা না যায়, ঠিক আছে?
তাই হবে হুজুর।
১৮১৫ সালের অক্টোবর মাসের এক বিকেলে সূর্যাস্তের সময় জঁ ব্যালজন পায়ে হেঁটে প্রবেশ করল ডিনা শহরে। তার পোশাক ছেঁড়া, চেহারায় রোদে পোড়া ক্লান্তি, মাথায় পড়ে থাকা চামড়ার টুপিটা যেন তার পুরো মুখটাই ঢেকে ফেলেছে। তার পরিশ্রান্ত মনে তখনও ঘায়ের মতো দগদগ করছে ইন্সপেক্টর জুবেয়ারের বলা শেষ কটা কথা,
তোমাদের মতো মানুষ কোনোদিনও বদলায়।
দাঁতে দাঁত চেপে কথাগুলো উপেক্ষা করবার চেষ্টা করল ব্যালজন, কিন্তু অনেক চেষ্টা করেও তার মনের সংশয় দূর হল না। ব্যালজনের কাঁধ চওড়া, গড়ন বলিষ্ঠ, কিন্তু গত 4 দিনের অবিরাম পথ চলায় তার চেহারা একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছে। পায়ে মোজা নেই, জুতোর শুকতলা পেরেক দিয়ে কোনো রকমে এঁটে রাখা, এলোমেলো চুলদাড়ি, ঘাম আর ধুলোয় মুখ একেবারে বিবর্ণ। শহরের মানুষ দরজা জানলা থেকে মুখ বাড়িয়ে তাকিয়েই অস্বস্তিতে পড়ল, এমন অপরিচিত অশোভন ভঙ্গির মানুষ এখানে দেখা যায় না। এদিকে ব্যালজন গত 4 দিন প্রায় কিছুই খায়নি, পতালি আর পৌঁছবার তাড়ায় যতটা পেরেছে পথ অতিক্রম করে এসেছে, কিন্তু ডিনা শহরে ঢোকার পর থেকেই ক্লান্তিতে আর পা চলছে না তার। অক্টোবরের হিমে ভিজে হাঁটতে হাঁটতে সে পৌঁছল ডিনার সুপরিচিত এক পান্থশালায়। সেখানকার মালিকের নাম জ্যাক লেবার। ব্যালজনকে ঢুকতে দেখে হোটেল মালিক বলল,
গুড ইভিনিং মসিয়ে, কিভাবে সাহায্য করতে পারি আপনাকে?
আমার মানে এখন খাবার পাওয়া যাবে? আর আজ রাতের মতো একটা বিছানা?
সবই পাবেন, তবে তার জন্য যে টাকা লাগবে আছে তো?
হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে।
তাহলে ঠিক আছে, আসুন, ভিতরে আসুন।
জঁ ব্যালজন থলেটা রেখে ব্যাগ নামিয়ে আগুনের পাশে একটা টুলে বসে পড়ল। সারাদিন হাঁটার পর শরীরটা যেন ভেঙে পড়তে চাইছে, তাকে এতক্ষণে একটু খেয়াল করে দেখল ব্যাল। তারপর কেমন যেন অদ্ভুত গলায় বলল,
আজ একটু খদ্দেরের চাপ বেশি, খাবারের জন্য একটু অপেক্ষা করতে হবে।
কিন্তু আমার যে আর শরীর দিচ্ছে না, দয়া করে যদি একটু তাড়াতাড়ি করেন।
লেবার কোনো উত্তর দিল না। একটু পরে ভিতর থেকে একটা কাগজের টুকরোয় কিছু লিখে নিয়ে এসে সরাইখানের এক বাচ্চা ছেলেকে ডেকে কাগজটা দিয়ে তাকে টাউন হলে পাঠিয়ে দিল সে। ভ্যালজন টেবিলের পাশে নিঃশব্দে আগুনে গা সেঁকতে লাগল। বাচ্চা ছেলেটা কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে মালিকের হাতে ধরিয়ে দিল আর একটা কাগজের টুকরো। কাগজটা পড়া মাত্র লেভারের মুখের ভঙ্গি বদলে গেল। কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থেকে তারপর ভ্যালজয়ের দিকে এগিয়ে এসে সে ভাবলে সে মুখে বলল,
দুঃখিত মাসির, আপনাকে এখানে রাখা যাবে না।
রাখা যাবে না মানে? কেন, আপনি কি মনে করছেন আমি টাকা দেব না? চাইলে আগাম
আগে না, ব্যাপারটা সেরকম নয়।
তাহলে
আমাদের এখানে আজ কোনো ঘর খালি নেই।
তাহলে অন্তত এখানকার আস্তাবলেও যদি?
সেটাও সম্ভব নয়, আস্তাবলেও জায়গা হবে না।
আসার সময় খড়ের গাদা দেখলাম, সেটার কোনেও যদি একটু জায়গা হয়?
না, সেখানেও হবে না। আর আর আপনাকে এখানে খাবারও দিতে পারবো না।
আমি সত্যি ক্ষুধার্ত, 24 মাইল পথ হেঁটেছি, কিছু খেতে তো হবে, সামান্য কিছু যদি।
বললাম তো এখানে কিছুই পাওয়া যাবে না, আপনি চলে যান।
তাহলে কিছুক্ষণ আগেও আমাকে খাবারের জন্য এখানে অপেক্ষা করতে বলেছিলেন কেন? আমি যাব না, আমি এখানেই বসে থাকব।
অনেকক্ষণ ধরে সহ্য করছি, বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে। খুব চিনেছি তোমাকে, তোমার নাম জঁ ভ্যালজঁ। টাউন হলে খবর পাঠিয়েছিলাম আমি, তারা লিখে পাঠিয়েছে তুমি একজন দাগী আসামি। হ্যাঁ, আমারই ভুল, তোমার চেহারা দেখেই সন্দেহ হয়েছিল, কিন্তু সকলের সঙ্গেই ভদ্র ব্যবহার করে ফেলাটা আমার স্বভাব দোষ। যাও, এক্ষুনি বিদায় হও।
ভ্যালজঁ আর কোনো কথা না বলে নিঃশব্দে হোটেল থেকে বেরিয়ে গেল। অপমানের ঝড় বুকে নিয়ে সে আবারও বড় রাস্তা ধরে হাঁটতে লাগল। পথের দুই ধারে আশেপাশের বাড়ির জানলা দিয়ে অজস্র কৌতূহলী চোখ ভ্যালজঁকে দেখছিল। ভ্যালজঁর ক্ষুধার্ত শরীরটা ক্রমশ নিস্তেজ হয়ে আসছিল। আরো অনেকগুলো সরাইখানায় গেল সে, কিন্তু এই অঞ্চলে খবর ছড়াতে বেশি সময় লাগে না। একজন হোটেল মালিকও ভ্যালজঁকে তাদের বাড়ির ত্রিসীমানায় থাকতে দিতে রাজি হল না। দরিদ্র পাড়ার সস্তার সরাইখানাগুলোর দরজা পর্যন্ত তাকে দেখা মাত্রই বন্ধ হয়ে গেল। বেশ কিছুক্ষণ চলার পর একটা পরিত্যক্ত কুঁড়ে ঘর দেখতে পেয়ে আশা হল, রাতটুকু অন্তত সেখানে কাটিয়ে দেওয়া যাবে, নাইবা জুটল দানা পানি। কিন্তু কুঁড়ে ঘরে ঢোকার আগেই তীব্র চিৎকারে হাড় হিম হয়ে গেল তা। হঠাৎই কতগুলো কুকুর ছুটে এসে হামলে পড়ল ভ্যালজঁর। রকমে তাদের কবল থেকে নিজেকে ছাড়িয়ে ছুটতে ছুটতে বড় রাস্তায় এসে বসে পড়ে হাঁফাতে লাগলো সে। তারপর চরম হতাশায় বলে উঠল,
ঈশ্বর, ঈশ্বর, আমি কি তো এক কুকুরের অধম।
শহরের শেষ প্রান্তে একটা ফাঁকা মাঠ, রাস্তাটা গিয়ে শেষ হয়েছে একটা প্রাচীরে ঘেরা বাগানের গেটের কাছে। প্রাচীরের ফাঁক দিয়ে একটা বড় গির্জা দেখতে পাওয়া যাচ্ছে। ক্লান্তি আর সারাদিনের তিক্ততা নিয়ে ভ্যালজঁ যেন আর এগোতে পারছিল না। 19 বছর পর কারাগারের বাইরের পৃথিবীটা আজ তার কাছে এতটাই অচেনা, এতটাই প্রতিকূল যে আগামীকাল সম্পর্কেও তার সব প্রত্যাশা শেষ হয়ে গিয়েছিল। কিন্তু গির্জার চূড়া থেকে ছলকে পড়া আলোয় ভ্যালজঁর মনে যেন একটা ক্ষণিক আশার সঞ্চার হল। পরিশ্রান্ত শরীরটাকে কোনো রকমে টেনে নিয়ে গিয়ে সে পৌঁছাল গির্জার বিশাল ফটকটার সামনে। এত রাতে গির্জার সবকটা দরজাই বন্ধ, চারদিকে জমাট বাঁধা ঠান্ডা। ক্লান্ত হয়ে পাঁচিলের পাশের পাথরের বেঞ্চিতে বসে পড়ল ব্যালর। তখনই যেন অন্ধকার ফোঁড়ে একটা মূর্তিকে বেরিয়ে আসতে দেখে চমকে উঠল ব্যালর। একটু পরে এক সম্ভ্রান্ত চেহারার প্রৌঢ়া এগিয়ে এসে ব্যালর সামনে দাঁড়ালেন।
তুমি কে? এই অসময়ে এখানে বসে কি করছো?
দেখতেই তো পাচ্ছেন, এই বেঞ্চটায় শুতে যাচ্ছে।
এই পাথরের বেঞ্চে? তাও আবার এই হাড় কাঁপানো শীতের রাতে? তুমি কি সৈনিক?
সৈনিক? আমি মানে হ্যাঁ, আমি সৈনিক ছিলাম।
ও, কিন্তু রাত কাটানোর জন্য কোনো হোটেলে গেলে না কেন?
আমার কাছে টাকা পয়সা কিছু নেই।
বুঝলাম, তোমাকে দেখে আমার সত্যি খারাপ লাগছে, কিন্তু আমার কাছেও মাত্র 400 আছে, এইটুকু তোমাকে দিতে পারি।
আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, তার দরকার নেই, আমি এখানেই।
এই টাকায় বোধহয় হোটেলে থাকতে পারবে না, কিন্তু তুমি কি আদৌ চেষ্টা করেছিলে?
হ্যাঁ, সব জায়গায় গেছি, কেউ আশ্রয় দেয়নি।
কেউ না? তুমি দূরে যে সাদা রঙের ছোট বাড়িটা দেখছো, ওখানে গেছো কি?
বাড়ি কোথায়?
ওই যে ওই বাড়িটা।
ও না তো,
যাওনি? তাহলে সোজা ওখানেই যাও, ওখানে নিশ্চয়ই আশ্রয় পাবে। গুড লাক মাই সন।
স্থানীয় গির্জার পাদ্রি বিশপ মিয়েলা সারাদিনের কাজ সেরে সন্ধ্যাবেলায় নিজের ঘরে বইপত্র নিয়ে বসেছিলেন। তাঁর জীবনের একটাই উদ্দেশ্য, সকলের মঙ্গল সাধন। বৃদ্ধ বিশপের স্নিগ্ধ দৃষ্টির আড়ালে লুকিয়ে আছে ফরাসি বিপ্লবের রক্তাক্ত স্মৃতি। তিনি ছিলেন ধনী পরিবারের সন্তান, আর তাই বিপ্লবের পর তাঁকে দীর্ঘদিন নির্বাসনের যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। স্ত্রী বিয়োগের পর তিনি শান্তির খোঁজে যিশুর করুণার পথ বেছে নেন। রাজা নেপোলিয়ন যখন তাকে বিশপ হিসেবে নিয়োগ করেন, তখন তিনি তার পৈতৃক প্রাসাদে গরিব দুঃখীদের জন্য হাসপাতাল খোলেন, আর নিজে উঠে আসেন হাসপাতালের ছোট সাদা বাড়িটায়। বিশপ মিহেলার সংসারে তাঁর দিদি মাদমোজেল ব্যাপটিস্টিন এবং তাঁদের দীর্ঘদিনের পরিচারিকা ম্যাডাম ম্যাগুয়েল ছাড়া আর কেউ নেই। ব্যালজ যখন আশায় বুক বেঁধে এই বাড়িটার উদ্দেশ্যে এগোচ্ছিল, তখন ডিনারের সময় হয়ে গেছে। পরিচারিকা ম্যাডাম ম্যাগুয়েল টেবিল সাজাতে সাজাতে উদ্বিগ্ন গলায় বলছিলেন,
আজ শহরে একটা খবর ছড়িয়েছে মনসেনিয়র, অদ্ভুত ভয়ঙ্কর চেহারার এক ভবঘুরে বাজারে বাজারে ঘুরে বেড়াচ্ছে। সবাই বলছে আজ রাতে দরজা জানালা খোলা রাখা ঠিক হবে না।
বিশপ কিছু না বলে আগুনের ধারে গিয়ে বসলেন। ম্যাগুয়েল বলি চললেন,
মেয়র আর পুলিশের মধ্যে যা অশান্তি চলছে, তাতে সুরক্ষা ব্যবস্থা একেবারেই ধসে পড়েছে বলা যায়। এরকম বিপজ্জনক লোকজন শহরের পথে পথে ঘুরে বেড়ালে আমাদের নিজেদেরই সাবধানে থাকতে হবে। আজ কিন্তু সদর দরজাটা ভালো করে এঁটে দিতে হবে।
মিয়েলা, মাদাম ম্যাগুয়েল যা বলছেন শুনলে?
হ্যাঁ শুনেছি, কিন্তু এর সঙ্গে সদর দরজা বন্ধ করবার কি সম্পর্ক
আছে মনসেনিয়র? লোকটা নাকি জাঁক ল্যাবারের হোটেলে গিয়েছিল, ওরা তাড়িয়ে দিয়েছে। লোকটার পিঠে সৈনিকদের মতো বড় ব্যাগ, চেহারাও নাকি ভয়ঙ্কর। বাজারে অনেকেই তাকে ঘুরে বেড়াতে দেখেছে, বোধহয় এখানেই কোথাও রাত কাটাতে চাইছে।
কিন্তু তাতে আমাদের চিন্তা কি আছে?
চিন্তা নেই বলছেন কি মনসেনিয়র? বোঝাই তো যাচ্ছে ও যে সে লোক নয়। চেহারা নাকি দানবের মতো, কি অভিসন্ধি আছে কে জানে। আমার মন বলছে আজ রাতে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। আমাদের শহরের রাস্তাঘাটে তো সেরকম আলো নেই। এই অবস্থায় সদর দরজাটা ভালো করে বন্ধ করার কথা ভাবতে হবে না ম্যাডামজেল? আপনি বলুন।
আপনার কথাটা মোটেই উপেক্ষা করার মতো নয় মাদাম মাগুয়া। আমি বলি কি, সদর দরজায় তো রোজ একটাই তালা দেওয়া থাকে, আজ না হয় আরেকটা দিয়ে দেওয়া হোক।
ঠিক বলেছেন মাদামজেল, ছাতের ঘরে বড় একটা তালা রাখা আছে। আপনি অনুমতি দিলে আমি এখনই সেটা নিয়ে আসি। আমাদের দরজার এই খিলটাও একেবারেই নিরাপদ নয়, যখন তখন যে কেউ ঢুকে পড়তে পারে। আর মনসেনিয়র তো মাঝরাতেও দরজা খুলে অপরিচিতদের ডেকে আনেন, আজ অন্তত একটু সাবধানে থাকুন।
এই কথার কোনো উত্তর দিলেন না বৃদ্ধ পাদ্রী। ডিনো শহরের বিশপ মনসিনিয়র বিওবোনো মিরেলা সমাজের অন্ধকারের মাঝে এক ঝলক আশার আলো। বৃদ্ধ মানুষটির বয়সের ভাঁজে ভাঁজে জমে আছে অভিজ্ঞতা আর করুণা। তিনি ধনবান নন, কিন্তু তার দানের হিসেব কোনো হিসেবের খাতায় ধরা যায় না, কারণ তিনি দান করেন হৃদয় দিয়ে, যুক্তির বাইরে গিয়ে আর ঈশ্বরের প্রতি এক অদ্ভুত আস্থায় ভর করে। তাই তার মনে চোরের ভয়ও নেই। কথা কি, দরজায় জোরে কড়া নাড়ার শব্দ হল। মাদমোজেল ব্যাপটিস্টিন আর ম্যাডাম ম্যাগুয়াল দুজনেই চমকে উঠলেন।
দরজা খোলা আছে, ভিতরে আসুন।
ঘরের দরজা খুলে ভিতরে ঢুকে আসে জঁ ভ্যালজঁ। বাইরে ঠান্ডায় সে একরকম প্রায় জমে গিয়েছিল। আগুনের আলোয় দেখা গেল তার ক্লান্ত মুখ, পিঠে সেই পুরনো ব্যাগ, হাতে একটা লাঠি, ছেঁড়া ময়লা কাপড় তার বড় সড়ো চেহারাটাকে যেন আরো ভয়াবহ করে তুলেছে। ম্যাডাম মাগল তাকে দেখে থমকে গেলেন। তার গলা চিরে একটা চিৎকার বেরিয়ে আসতে চাইছিল। মাদমোজেল ব্যাপটিস্টিনও কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে পড়লেন। বিশপ স্থির দৃষ্টিতে আগন্তুককে দেখছিলেন।
এত রাতে আপনাদের এইভাবে বিরক্ত করার জন্য দুঃখিত। আমার নাম জঁ ভ্যালজঁ, আমি একজন মুক্তিপ্রাপ্ত বন্দী। 19 বছর কারাগারে কাটাবার পর 4 দিন আগে ছাড়া পেয়ে এখন পঁচালিয়া হেঁটাচ্ছে। চুলো থেকে গত 4 দিন ধরে হেঁটে চলেছে, আজও 30 মাইল পথ পেরিয়েছে। এই শহরে এসে রাতটুকু থাকার জন্য প্রথমে যে হোটেলে গেলাম, সেখানে নিজের এই হলুদ কার্ডটা দেখাতেই ওরা আমায় তাড়িয়ে দিল। তারপর আর যেখানে যেখানে গেছি কোথাওই আশ্রয় পাইনি। শেষে গির্জার সামনে এক মহিলার কাছে এই বাড়িটার কথা জানতে পেরে এখানে এলাম। এটা কি কোন হোটেল? দেখুন, আমার কাছে টাকা আছে, 19 বছরে জেলখানায় কাজ করে 109 ফ্রাঁ আর 15 সু পেয়েছি আমি। শুধুমাত্র রাতটুকু এখানে থাকতে চাই। আমি ভীষণ ক্লান্ত, এতটা পথ হেঁটে এসেছি, সামান্য খাবারটুকু অব্দি জোটেনি।
মাদাম ম্যাগুয়েল, টেবিলে আর একজনের বসবার ব্যবস্থা করে দিন প্লিজ।
কিন্তু কিন্তু
যা করতে বলছি সেটা করুন। আর শুনুন, গেস্ট রুমটা খুলে বিছানাপত্রটা গুছিয়ে দিন, এই ভদ্রলোকের যেন রাতে থাকতে কোনো অসুবিধে না হয়।
ঠিক আছে।
আপনি আপাতত আগুনের ধারে এসে বসুন, টেবিল তৈরি হলে একসঙ্গে খেতে বসা যাবে।
টেবিল? সত্যি বলছেন আপনারা? শুনলেন না আমি কি বললাম? আমি কিন্তু জেল ফেরত কয়েদি। এই 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 দেখুন আমার পরিচয়। 19 বছরের হিসেব, ডাকাতির জন্য 5 বছর, পালানোর চেষ্টা করায় 14 বছর। আমি আমি অত্যন্ত বিপজ্জনক মানুষ। সবাই সবাই আমাকে তাড়িয়ে দিয়েছে। এত কিছু জানার পরও আমাকে এখানে থাকতে দেবেন, খেতে দেবেন? আস্তাবলের কোনো একটা কোনাতে রাতটুকু মাথা গুঁজতে পারলেই চলবে?
না না, আস্তাবলে থাকতে হবে না। বসে আমাদের গেস্ট রুমে অনেক জায়গা আছে। আপাতত আগুনের ধারে বসে হাত পা একটু গরম করে নিন।
ভ্যালজয় চোখ মুখের রুক্ষ ভাবটা যেন মুহূর্তেই গুলে গেল। বিস্ময়ে, আনন্দ আর অবিশ্বাসে তার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল।
আপনি আমাকে মসিংহে সম্বোধন করলেন? আমার যে এখনো বিশ্বাস হচ্ছে না। গির্জার কাছে যে মহিলা আমাকে এখানে পাঠিয়েছেন, আমি সত্যি তাঁর প্রতি কৃতজ্ঞ। জানেন, গত 19 বছর বিছানা কাকে বলে ভুলে গেছি। কিন্তু কিন্তু আপনি আপনি চিন্তা করবেন না, আমার কাছে টাকা আছে, বিনা পয়সায় থাকবো না। আপনার নাম কি মসিয়ে? আপনি নিশ্চয়ই এই হোটেলের মালিক?
আমি হোটেলের মালিক নই, যিশুর পূজারী। এই বাড়িতে থাকি, এখানে কয়েকদিনের আশ্রয়ের জন্য কাউকে কিন্তু পয়সা দিতে হয় না।
ও, আপনি এই চার্চের পাত্রী?
বলতে বলতে সে ব্যাগ আর লাঠিটা কোণে রেখে বসল। ম্যাডমোজেল ব্যাপটিস্টিনা স্থির চোখে তাকিয়ে দেখছিলেন আগন্তুককে। তার চোখে মুখে অবিশ্বাসের ছাপ থাকলেও বিশপ মিহেলার বিচক্ষণতার প্রতি তার আস্থা ছিল, তাই তিনি চুপ করেই ছিলেন। ভ্যালজন বলল,
আপনি আপনি অত্যন্ত ভালো মানুষ মসিয়ে। মনে হচ্ছে আপনি কাউকেই ঘৃণা করেন না। মাফ করবেন, আমাকে তাহলে সত্যি এখানে থাকা খাওয়ার জন্য টাকা দিতে হবে না?
না মসে, কিচ্ছু দিতে হবে না আপনাকে। কিন্তু আপনি বলুন তো, 19 বছর জেল খেটে কত টাকা রোজগার করেছেন আপনি?
109 ফ্রাং আর 15 সু। এর খুব বেশি খরচ হয়নি এখনো।
আশ্চর্য, 19 বছরে এই হল আপনার কষ্টের উপার্জন?
হ্যাঁ মসিয়ে, এতগুলো বছর কিভাবে যে কাটল, সব কেমন দুঃস্বপ্নের মতো মনে হয়।
বিশপ মিহেলার উষ্ণ অভ্যর্থনার কারণেই বোধহয় ভ্যালজন অনর্গল বলে যেতে লাগল তার জেলের দিনগুলির কথা, সেই কষ্টের তীব্র পরিশ্রমের দিনগুলির কথা, শিকলে বাঁধা রাত, চাবুকের বাড়ি, কাঠের তক্তার আঘাত। কথা বলতে বলতে ভ্যালজন মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছিল।
সত্যি আজ খুব ঠান্ডা হাওয়া বইছে, আপনার নিশ্চয় খুব শীত করছে মসিয়ে।
প্রতিবার মসিয়ের শব্দটা ভ্যালজন মুখটাকে উজ্জ্বল করে তুলছিল। এক দীর্ঘদিনের তৃষ্ণার্ত মানুষের কাছে এই যেন সম্মানের প্রথম চুমুক। বিশপ বললেন,
এই বাতিটার আলো একটু কম বুঝলেন। মাদাম ম্যাগুয়েল, আরো কয়েকটা বাতি এনে দিন তো।
মাদাম ম্যাগুয়েল তৎক্ষণাৎ বিশপের শোবার ঘর থেকে দুটো রূপোর বাতি দান এনে টেবিলে রাখলেন। ভ্যালজন বলল,
জানেন মসিয়ে, আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আপনাকে আমার জীবনের সবটুকু বলে ফেললাম। অথচ
তারপরেও আপনি আমাকে বাড়িতে ঢুকতে দিলেন, খাবারের আশ্বাস দিলেন।
না না, আপনার কিন্তু কিছুই খুলে বলবার দরকার ছিল না। এ বাড়ি আমার নয়, স্বয়ং প্রভু যীশুর। এখানে কেউ নাম জিজ্ঞাসা করে না, শুধু জিজ্ঞাসা করে আপনি কোন রকম কষ্টে আছেন কিনা। আপনি যদি ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, আপনি যদি নিরাশ্রয় হয়ে থাকেন, তাহলে আপনি এখানে স্বাগত। সত্যি বলতে কি, এ বাড়িতে আমার থেকে আপনাদের অধিকারই বেশি।
সবকিছু কেমন উলট পালট হয়ে যাচ্ছে।
আপনি খুব কষ্ট পেয়েছেন না?
নোংরা আলখাল্লা, শিকল, কাঠের তক্তা, চাবুক, শীত, গ্রীষ্ম, সব 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 সহ্য করেছি। এখন আমার বয়স 46। এই 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 দেখুন, এই দেখুন, এটি এই সেই হলুদ টিকিট, আমার একমাত্র পরিচয়, আমার অভিশাপ, সব সব শেষ হয়ে গেছে আমার সব।
মসে 100 জন যাজকের পবিত্র পোশাকের চেয়েও একজন অপরাধীর চোখ থেকে যে জল ঝরে পড়ে, তার এক ফোঁটা অনুতাপের অশ্রু ঈশ্বরের কাছে অনেক বেশি মূল্যবান। আপনার কষ্টের দিন শেষ হয়েছে মসি, এবারে ঘৃণা নিয়ে নয়, নতুন জীবনের জন্য শুভ চিন্তা নিয়ে নতুন গন্তব্যে আপনি এগিয়ে যান। দেখবেন তাহলে পুরনো সব ক্ষত ভুলে নতুন করে আপনি সবকিছু শুরু করতে পারবেন।
ইতিমধ্যেই মাদাম মাগুয়াল টেবিলে খাবার সাজিয়ে দিয়ে গেলেন, পাউরুটি, মাখন, দুই ধরনের মাংস আর স্যুপ। খেতে খেতে বিশপ হঠাৎ বললেন,
মাদাম ম্যাগুয়াল, টেবিলে একটা কিছুর অভাব দেখতে পাচ্ছি যে।
ম্যাডাম ম্যাগুয়াল বুঝতে পারলেন বিশপের ইঙ্গিত। প্রতিদিন তাঁদের তিনজনের জন্যই রূপোর কাঁটা চামচ বের করা হয়, আজও অন্যথা হয়নি। শুধু আজ খাবার টেবিলে তাঁদের সঙ্গে আরও একজন রয়েছেন, তিনি আরও এক জোড়া কাঁটা চামচ নিয়ে এলেন। ভ্যালজন খাবার দেখে যেন হামলে পড়ল। আজ না জানি কত যুগ পরে সে একটু ভালো করে খেতে পাচ্ছে। খেতে খেতে সে শুধু হাঁপাচ্ছিল। বেশ কিছুক্ষণ পর খাওয়া শেষ করে সে মাথা তুলে বিশপের দিকে তাকিয়ে বলল,
যাই বলুন, সে বাগানের লোকজনও কিন্তু আপনাদের চেয়ে ভালো খাবার খায়।
সেটাই কি স্বাভাবিক নয়? বাগানের ছেলেগুলো গায়ে গতরে খাটে, বুঝলেন, তাই তাদের বেশি খাবার প্রয়োজন।
না 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 মশাই, আসল কারণ হল তাদের অনেক বেশি টাকা। আপনি তো এই অঞ্চলের চার্চের পাদ্রি, আপনার অত টাকা পয়সা নেই। তবে ঈশ্বর করুন আপনি যেন এমনটাই থাকেন।
ঈশ্বর সদা ন্যায় পরায়ণ, সবই তাঁর ইচ্ছা। আচ্ছা মৌসি, আপনি কোথায় যাচ্ছেন বলুন তো?
আমাকে পটালিয়ারে যেতে বলা হয়েছে, কাল সকালেই রওনা হতে হবে, পথটা সহজ নয়।
ভ্যালজর সঙ্গে বিশপ মিহেলা আরো বেশ কিছুক্ষণ নানান বিষয়ে গল্প করলেন, যেন বহুদিনের পরিচিত দুটো মানুষ। বিশপ ভ্যালজর পূর্ব জীবনের কথা কিছুটা শুনলেন, কিন্তু তা নিয়ে কোনো অতিরিক্ত কৌতূহল প্রকাশ করলেন না। কি তার অপরাধ, কেনই বা সে অপরাধের দুনিয়ায় পা দিয়েছিল, এসব নিয়ে বিশপের কোনোই মাথা ব্যথা ছিল না। তিনি শুধু বুঝতে পেরেছিলেন যে এই মানুষটার মন হয়তো নিজের পাপ চিন্তায় ভারী হয়ে আছে, তাই তার ক্ষতটাকে নাড়াচাড়া না করে বরং তাকে মানুষ হিসেবে স্বীকৃতি দিতে চেয়ে তিনি খুব সাধারণ কথাবার্তায় ভ্যালজকে ব্যস্ত রাখছিলেন। ডিনার শেষে বিশপ ভ্যালজকে বললেন,
চলুন
এবারে উঠা যাক।
রাত অনেক হল, আপনারও আজ অত্যন্ত পরিশ্রম হয়েছে, এবারে বিশ্রাম করুন।
বিশ্রাম? আমার এখনো বিশ্বাস হচ্ছে না।
আপনি আর দেরি করবেন না, মাদাম ম্যাগুয়েল গেস্ট রুমটা খুলে দিয়েছেন তো?
হ্যাঁ।
সকলকে শুভরাত্রি, মসে আসুন, আপনাকে শোয়ার ঘরে পৌঁছে দিই।
বিশপ মিহেলা একটা রূপোর বাতিদান তুলে নিয়ে তার অতিথিকে গেস্ট রুমে পৌঁছে দিলেন। নিজের শোবার ঘরের ভিতর দিয়েই গেস্ট রুমে পৌঁছনোর একমাত্র পথ। নিজের ঘরের ভেতর দিয়ে যাওয়ার সময় তারা দেখলেন ম্যাডাম ম্যাগুয়াল বিশপের আলমারিতে রূপোর কাঁটা চামচ গুছিয়ে রাখছেন। ভ্যালজঁকে সঙ্গে করে বিশপ গেস্ট রুমে ঢুকে রূপোর বাতিটা টেবিলের ওপর নামিয়ে রাখলেন।
এবারে আপনি ভালো করে বিশ্রাম নিন, কাল সকালে রওনা হওয়ার আগে আপনাকে আমাদের নিজেদের ফার্মের গরুর খাঁটি দুধ খেয়ে যেতে হবে। কিন্তু
কথাটা শোনা মাত্র ভ্যালজঁয়ের চোখ মুখ বদলে গেল, তার শরীরটা যেন শক্ত হয়ে উঠল, মুখে এমন একটা ভয়ঙ্কর ছায়া নেমে এল যে তখন তার মুখের দিকে ভালো করে তাকালে চমকে উঠতে হতো। কি এক আশ্চর্য জটিল চিন্তা তার মাথার মধ্যে খেলা করতে লাগল।
আপনি সত্যি অদ্ভুত লোক। আমার মতন দাগি অপরাধীকে শুধু যে আশ্রয় দিয়েছেন তাই নয়, তাকে শুতে পর্যন্ত দিচ্ছেন নিজের ঠিক পাশের ঘরটাতেই। আমি যে অতীতে কাউকে খুন করিনি বা আজ রাতেই যে আমি আপনাকে খুন করব না, এ ব্যাপারে এতটা নিশ্চিত হচ্ছেন কি করে বলুন তো?
ঘর জুড়ে নীরবতা নেমে এল। ভ্যালজঁ যেন নিজের হৃৎস্পন্দন শুনতে পাচ্ছিল, কিন্তু বিশপ এবারেও তিলমাত্র বিচলিত হলেন না। কয়েক মুহূর্ত পরে শান্ত কণ্ঠে বললেন,
আমাকে আপনি খুন করতেই পারেন, সেক্ষেত্রে ধরে নিতে হবে তেমনটাই ছিল ঈশ্বরের ইচ্ছে। অতীতে আপনি যাই করে থাকুন না কেন, আজ আপনি এই বাড়ির একজন অতিথি, আর এই বাড়ি স্বয়ং ঈশ্বরের। আমি এখানে বাস করি মাত্র, তাই ঈশ্বরের গৃহে আশ্রয় দিয়ে তারপর আপনাকে অবিশ্বাস করার মতো ধৃষ্টতা আমি করতেই পারি না। রাত অনেক হয়েছে, আপনি পরিশ্রান্ত, শুয়ে পড়ুন। গুড নাইট মুসি।
ঘর থেকে বেরিয়ে গেলেন বিশপ মিহেলা। যাওয়ার আগে তার ঠোঁট দুটো সামান্য নড়ে উঠল মৃদু প্রার্থনার শব্দে। তারপর তিনি তার ডান হাত তুলে দুটি আঙুল প্রসারিত করে আশীর্বাদ করলেন অতিথিকে। ভ্যালজঁ কিন্তু মাথা নোয়াল না, বিশপও সেদিকে আর তাকালেন না, নিঃশব্দে নিজের ঘরে ফিরে গেলেন। তিনি চলে যেতেই ভ্যালজঁ বিছানায় গিয়ে বসল। নরম চাদর পাতা পরিষ্কার বিছানা যেন সে অনুভবই করল না। আলো নিভিয়ে দিয়ে ক্লান্তির ভারে কখন যে ঘুমিয়ে তলিয়ে গিয়েছিল মনে নেই। হঠাৎ গির্জার ঘড়িতে দুটোর ঘণ্টা বাজতেই চমক ভাঙল ভ্যালজঁর। ঘুম আর আসবে না, আগামী দিনগুলোয় কি করবে কিভাবে কাটাবে সেই সমস্ত চিন্তাই পাক খাচ্ছিল তার মাথার ভিতরে। আর সবকিছুর মধ্যেই একটা বিশেষ ভাবনা তার অন্য সব ভাবনাকে চেপে দিচ্ছিল। বিশপের খাবার ঘরে রাখা রূপোর কাঁটা চামচ, বাতিদান,
অতগুলো জিনিস বেচতে পারলে একসঙ্গে অনেকগুলো টাকা, 19 বছরের পরিশ্রমের পর হাতে যা পেলাম তার প্রায় দ্বিগুণ তো হবেই। কিন্তু
লোভ নয়, বেঁচে থাকার তাড়নায় আবার ওকে অপরাধের দিকে টেনে নিয়ে যাচ্ছিল যেন। জঁ ভ্যালজঁ উঠে বসে, তার মাথায় অগোছালো প্রশ্নের ভিড়। জুতো পরে উঠে দাঁড়ায় সে।
আমার মাথায় সব কেন আসছে? না 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 না, এটা ঠিক নয়। যারা আমায় খেতে দিলেন, থাকতে দিলেন, এতটা বিশ্বাস করলেন আমায়, আমি কি করে? কিন্তু এতগুলো টাকা, এই টাকাগুলো পেলে আমি আমার নিজের জীবনটা একদম নতুন করে সাজিয়ে নিতে পারব। কিন্তু না 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 না, এটা ঠিক নয়, এটা ঠিক নয়।
আবার সে জুতো জোড়া খুলে রাখল। ঘণ্টাখানেক ধরে এভাবেই ভাবনাগুলো তার মনের মধ্যে দোল খেতে লাগল, যেন তার ভেতরে দুটো মানুষের টানা পড়েন চলছে। কিন্তু শেষ অবধি জয় হল ১৯ বছর জেল খাটা অপরাধী ভ্যালজঁর। আবার সে উঠে দাঁড়াল, সঙ্গের ঝোলাটা পিঠে ফেলে নিঃশব্দে দরজার দিকে এগিয়ে গেল সে। কয়েক পা যেতেই বিশপের ঘর, দরজা আধখোলা। আঙুলের ডগা দিয়ে দরজাটা ঠেলে দিলেও সেটা খুলে গেল না। ভ্যালজঁ আর একটু জোরে ঠেলতেই ক্যাঁচ করে একটা শব্দ হল। সভয়ে কয়েক পা পিছিয়ে এল সে।
সর্বনাশ! সবাই এক্ষুনি জেগে উঠবে। সব শেষ, সব শেষ, ঈশ্বর রক্ষা করুন।
ভ্যালজঁ যেন চোখের সামনে দেখতে পেল বাড়ির সকলে উঠে এসে তাকে পুলিশের হাতে তুলে দিচ্ছেন, কিন্তু না, কেউ জাগল না। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বুকে পাথর চেপে সে আবার এগুলো। ঘরের ভেতরটা আধো অন্ধকার, বিছানার দিক থেকে ঘুমন্ত মানুষের নিঃশ্বাসের আওয়াজ ভেসে আসছে। বিছানার ঠিক পাশে আলমারি। ভ্যালজঁ কোন রকমে হাতড়াতে পাশের টেবিলে রাখা চাবিটাও পেয়ে গেল। ঠিক তখনই আকাশে মেঘ সরে চাঁদের আলো এসে পড়ল গভীর ঘুমে মগ্ন বিশপের মুখে। নির্মল, নির্ভার, শিশুর মতো শান্ত একটা মুখ। ভ্যালজঁ থমকে গেল, তার হাতে লোহার রড, আর সামনে এমন একজন মানুষ যিনি তার বিচার করেননি, তাকে অপমান করেননি, যিনি তাকে খাবার দিয়েছেন, আশ্রয় দিয়েছেন। ভ্যালজঁর মনের ভিতর আবার দোলাচল শুরু হল।
আমি কি করছি? এই মানুষটা আমার আশ্রয়দাতা, আমার অন্নদাতা, আর আমি?
ভ্যালজঁর মন তখন সম্পূর্ণ বিপরীত দুটো স্রোতের টানে ভেসে চলেছে, একদিকে মৃত্যু আর অন্যদিকে মুক্তি। কিছুক্ষণ এইভাবে কেটে গেল। বিশপ তখন শান্তিতে ঘুমোচ্ছেন। বিছানার পাশে আলনার উপরে ক্রুশবিদ্ধ যিশুর একটা ছোট মূর্তি। ভ্যালজঁর মনে হল যিশু যেন দুহাত বাড়িয়ে ঘরের মধ্যে দুটো মানুষের একজনকে আশীর্বাদ করে আরেকজনকে ক্ষমা দান করছেন। ভ্যালজঁ মূর্তিটা থেকে চোখ সরিয়ে নিল। তার আর সাহস হল না বিশপের মুখের দিকে তাকিয়ে থাকার।
আমায় ক্ষমা করবেন মসি, কিন্তু এছাড়া আমার আর কোনো উপায় নেই।
সন্তর্পণে আলমারির দরজা খুলে রোপর কাঁটা চামচের ঝুড়িটা নিয়ে সে ঘরের বাইরে বেরিয়ে তার পিঠের ঝোলাটায় সব কিছু ভরে নিল। তারপর এক ছটকায় জানলা পেরিয়ে বাগানে নেমে পাঁচিল টপকে বিড়ালের মতো নিঃশব্দে ভোর রাতের অন্ধকার রাস্তায় মিলিয়ে গেল জ। ভোরের আলো তখনও পুরোপুরি মাটিতে নামেনি। সূর্যের নরম আলোয় বাগানে কাজ করছিলেন বিশপ মিহেলা। হঠাৎই মাদাম ম্যাগুয়াল ছুটতে ছুটতে এলেন।
সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে মনসেনিয়া। রূপোর বাসন রাখার ঝুড়িটা পাওয়া যাচ্ছে না, কোথাও নেই। আলমারির পাল্লাও খোলা।
জানি।
ঈশ্বর, আপনি জানেন? যাক বাবা, আমি তো ভাবছিলাম হায় 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 সব গেল বুঝি।
বিশপ বাগানের এক কোণ থেকে ঝুড়িটা তুলে এনে মাদাম ম্যাগুয়ালের হাতে ধরিয়ে দিলেন।
কি, এ তো খালি, রূপোর জিনিসগুলো কোথায় গেল?
সত্যি বলতে কি, জিনিসপত্রগুলোর খবর আমিও জানি না।
কি বলছেন মনসেনিয়া, মানে মানে জিনিসগুলো চুরি গেছে? আমি জানতাম গত রাতে যে লোকটা এসেছিল সেই সব নিয়ে পালিয়েছে।
ম্যাগুয়াল ছুটে বাড়ির ভিতরে চলে যায়। কয়েক মুহূর্তের মধ্যেই ফিরে আসে বাগানে, তার চোখ মুখ বিস্ফারিত।
যা ভেবেছি, লোকটা কোথাও নেই, সব নিয়ে পালিয়েছে। ওই দেখুন ওই পাঁচিলের ভাঙা জায়গাটা, হ্যাঁ ওখান দিয়েই পালিয়েছে দানবটা।
একটু শান্ত হন, শান্ত হন মাদাম। আপনি আগেই বলুন তো, ওই রূপোর জিনিসগুলো কি সত্যি আমাদের ছিল?
তার মানে?
দেখুন, এটা ঠিক যে জিনিসগুলো আমাদের কাছে রাখা ছিল, কিন্তু আমার কি মনে হয় জানেন, এতদিন ধরে ওগুলো আমাদের কাছে রেখে দেওয়াটা ভুল হয়েছে, ভুল, একদম ভুল হয়েছে। যিশুর উপাসকদের কি ধন দৌলত সঞ্চয় করা উচিত? ওই দামি জিনিসগুলো দরিদ্রদের প্রাপ্য, ওদের সেবা করবার জন্য ওগুলো অনেকদিন আগেই কাজে লাগানো উচিত ছিল আমাদের। অবশেষে এটা যদি একজন দরিদ্র মানুষের উপকারে লাগে সেটা তো ভালো, আপনার কি মনে হয়, তাই না?
আপনার মাথাটা কি একেবারে গেছে মনসেনিয়া? আমার বা আপনার বোনের কথা ছেড়েই দিন, আপনি এবার থেকে খাবেন কিসে?
কেন, রূপোর বাসন ছাড়া বুঝি মানুষ খাওয়া দাওয়া করতে পারে না? বাজার থেকে টিনের কাঁটা চামচ কিনে আনবেন না হয়, তাতেই আমরা খাবো।
টিনের বাসনপত্র থেকে তো দুর্গন্ধ বেরোয়, আপনার কি ওসবই খাওয়ার অভ্যেস আছে?
আচ্ছা বেশ তো, তাহলে লোহার আনবেন।
কিন্তু কিন্তু তাতে খাবারের স্বাদ খারাপ হয়ে যাবে যে।
তাহলে আর কি, কাঠের কাঁটা চামচই না হয় কিনে আনবেন।
ম্যাডাম ম্যাগুয়াল আর কিছু বলতে পারলেন না, রাগে গজ গজ করতে করতে ভিতরে গিয়ে ব্রেকফাস্টের টেবিল সাজিয়ে ফেললেন। কিছুক্ষণের মধ্যেই টেবিলে বসে ব্রেকফাস্ট শুরু করলেন বিশপ ও তার বোন।
মাদাম দেখছেন তো, খাবার খাওয়ার জন্য কাঁটা চামচের দরকারই নেই, দুধে রুটি ডোবাতে আমার তো কাঁটা চামচ লাগেই না।
ম্যাডাম ম্যাগুয়াল মুখে কিছু বললেন না, কিন্তু মনে মনে গজরাতে লাগলেন।
লোকজন বাড়ি আসবে, তাদের ভালো করে খাওয়াও, ভালো করে শুতে দাও, আর দেখো এমন অতিথি যে সুযোগ পাওয়া মাত্র সব চুরি করে পালালো, ডাকাত কোথাকার। এমন লোককে কি যত্ন আত্তি করা উচিত ছিল?
ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। ম্যাডাম ম্যাগুয়াল দরজা খুলতেই তিনজন উর্দি পরা পুলিশ ঢুকে এলো।
গুড মর্নিং ম্যাডাম।
আপনারা?
টানতে টানতে নিয়ে এলো একজন বিরাট চেহারার মানুষকেও।
এই চল।
সকলে অবাক হয়ে দেখলেন, লোকটা আর কেউ নয়, গত রাতের পলাতক জঁ ভ্যালজঁ। পুলিশের দলের সার্জেন্ট বিশপের উদ্দেশ্যে বললেন,
মাফ করবেন মনসিনিয়র।
মনসিনিয়র শব্দটা যেন এক বজ্রপাতের মতো আঘাত করল জঁ ভ্যালজঁর কানে। এতক্ষণ বিমূঢ় ঝিম ধরা সম্পূর্ণ ভেঙে পড়া মানুষটা মাথা তুলে তাকালো অবাক দৃষ্টিতে।
মনসিনিয়র, আপনি তাহলে পাদ্রী নন?
আপনি বিশপ?
এই চুপ কর শয়তান। মনসিনিয়র মাফ করবেন, সকাল সকাল আপনাদের এইভাবে বিরক্ত করতে হচ্ছে, কিন্তু এই লোকটা আজ ভোরে
বিশপ তৎক্ষণাৎ চেয়ার ছেড়ে উঠে এলেন। সার্জেন্টের কথা শেষ হবার আগেই ভ্যালজর কাছে এগিয়ে এসে বলে উঠলেন,
ও আপনি ফিরে এসেছেন, যাক ভালোই হয়েছে। ও হ্যাঁ, যাওয়ার আগে আপনি দুটোর উপর যে বাতিদান ছিল ও দুটো নিয়ে যেতে ভুলে গিয়েছিলেন তো? ওগুলো তো আপনাকেই দিয়েছিলাম, একেবারে খাঁটির উপর কিন্তু।
হতভম্ব ভ্যালজর মুখ দেখে মনে হচ্ছিল যেন দুনিয়ার সবচেয়ে বড় ধাঁধার সামনে পড়েছে। সার্জেন্ট নিজেও বিস্মিত হয়ে বললেন,
মনসিনিয়র, তাহলে লোকটা যা বলছে সব সত্যি? দেখুন, আজ ভোরেও যেভাবেই বাড়ির দিক থেকে চলে যাচ্ছিল আমার তো মনেই হচ্ছিল বুঝি পালাচ্ছে। আমরা অ্যারেস্ট করার পর ওর কাছ থেকে এই রুপোর জিনিসগুলো পেলাম। এবার জিজ্ঞাসাবাদ করতেই বলল যে
বললেন যে এগুলো তাকে চার্চের একজন সহৃদয় পাদ্রী দিয়েছেন, যার বাড়িতে ইনি গতকাল রাতে অতিথি হয়েছিলেন।
হ্যাঁ
ঠিকই তো, উনি তো ঠিকই বলেছে। বিচলিত হবেন না, বিচলিত হবেন না অফিসার, আপনারা আপনাদের ডিউটি করেছেন, কিন্তু ওকে আটকে রাখার কোনো দরকার নেই।
বেশ, আপনি বলছেন যখন তখন ঠিক আছে, ওকে ছেড়েই দিচ্ছি। এই ওকে ছাড়ো।
আমি সত্যি যেতে পারি?
হ্যাঁ যেতে তো পারেনি, তবে যাওয়ার আগে ওই বাতিদানগুলো নিয়ে যেতে ভুলবেন না যেন।
বিশপ নিয়ে এলা বাতিদান দুটো ভ্যালজর হাতে তুলে দিলেন। ভ্যালজর সর্বশরীর কাঁপছিল, ঘটনার আকস্মিকতা তাকে যেন কেমন হতবুদ্ধি করে দিয়েছিল। তার কাঁধে হাত রেখে বিশপ স্নিগ্ধ কণ্ঠে বললেন,
এবারে নিশ্চিন্তে যেতে পারেন, আর হ্যাঁ, পরের বার যদি কখনো এখানে আসেন তাহলে কিন্তু বাগান ঘুরে ভিতরে ঢোকার প্রয়োজন নেই, সামনের দরজা ব্যবহার করবেন আপনি, তা সে দিনেই হোক রাতেই হোক। সদর দরজার ওই তালাটা শুধু লাগিয়ে রাখা থাকে, চাবি দেয়া হয় না। হ্যাঁ, আপনারাও এখন আসতে পারেন অফিসার, অনেক ধন্যবাদ আপনাদের।
পুলিশরা সকলে স্যালিউট করে বেরিয়ে গেল। জঁ ভ্যালজোকে দেখে মনে হচ্ছিল সেদিন আর দাঁড়িয়ে থাকতে পারছে না, এখনই পড়ে যাবে। বিশপ দুই হাতে তাকে ধরলেন শক্ত করে।
মশে,
সরে যান, সরে যান।
মশে, আপনি আমায় কথা দিয়েছেন।
কথা কি 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 কথা? আমি কোনো কথা?
হ্যাঁ, আপনি আমাকে কথা দিয়েছেন যে এই রূপোর জিনিসগুলো আপনি একজন সৎ মানুষ হয়ে ওঠার জন্য ব্যবহার করবেন, অন্য কোনো কারণে নয়। এই মুহূর্ত থেকে আপনি ওই পাপের দুনিয়া থেকে বেরিয়ে এসে সৎ পথে চলবেন, আপনার আত্মাকে আমি অন্ধকার আর ধ্বংসের হাত থেকে কিনে নিয়েছি। হ্যাঁ, বিশ্বাস করুন, আমি কিনে নিয়েছি, আর এখন তাকে সেই ঈশ্বরের হাতে ফিরিয়ে দিলাম। ঈশ্বর আপনার মঙ্গল করুন।
বিশপের বাড়ি থেকে বেরিয়ে ভ্যালজঁ অবিরাম হাঁটতে থাকে। নিজের ওপর, পরিস্থিতির ওপর প্রচণ্ড রাগ, অপরাধবোধ, আর গত ১৯ বছরের গ্লানি তাকে ভেতর থেকে ক্ষতবিক্ষত করে ফেলছিল। সকাল থেকে কিছু খায়নি সে। মনের ভিতরের ঝড় নিয়ে হাঁটতে হাঁটতে অবশেষে একটা ছোট গ্রামে পৌঁছল ভ্যালজঁ। চরম শ্রান্তিতে একটা ঝোপের ধারে গিয়ে বসল সে। হাত থেকে ছড়িটা পড়ে গেল, সে খেয়ালও করল না। নিবিড় পথক্লান্তির সঙ্গে নিদারুণ মানসিক দুশ্চিন্তা আরো ভয়াবহ করে তুলেছিল তার চেহারাটা। হঠাৎই দূর থেকে একটা সুরেলে আওয়াজ শুনতে পেল। ঘাড় ফিরিয়ে দেখল একটা বছর দশকের ছেলে গান গাইতে গাইতে পথ দিয়ে এগিয়ে আসছে। তার পিঠে একটা বাক্স বাঁধা, গায়ে ছেঁড়া ময়লা জামা। খুব সম্ভবত ছেলেটি লোকজনের বাড়ির চিমনি পরিষ্কার করে, পোশাক দেখে তেমনটাই মনে হচ্ছিল। তার হাতে কয়েকটা কয়েন। চলতে চলতে মাঝে মধ্যে সে থেমে গিয়ে কয়েনগুলো নিয়ে লোফালুপি খেলছিল। হঠাৎ করে একটা রূপোর পয়সা তার হাত থেকে ফসকে গেল আর সোজা গড়িয়ে এলো ভ্যালজঁর পায়ের কাছে।
মসি, আমার কয়েনটা দেবেন?
তোর নাম কি?
পেতি জার্ভে মসিয়ে।
চলে যা এখান থেকে, আমার এখন কথা বলার সময় নেই।
কিন্তু আমার কয়েনটা তো দিন মসিয়ে।
ভ্যালজঁ একবার নিজের পায়ের কাছে তাকাল। কয়েনটা তার বুট পরা পায়ের তলায় চলে গিয়েছিল, তাই সেটা দেখতে না পেয়ে বিরক্ত হয়ে ভ্যালজঁ আবারও ছেলেটিকে চলে যেতে বলল।
দয়া করে আমার কয়েনটা দিন, ওটা আমার রূপোর কয়েন, আমার সারাদিনের রোজগার।
ভ্যালজঁ যেন কথাটা শুনতে পেল না। ছেলেটা তখন তার ভারী জুতো পরা পাটা সরিয়ে কয়েনটাকে বার করার চেষ্টা করতে লাগলো। সে বারবার বলতে লাগলো,
আমার কয়েনটা আপনি দিয়ে দিন, আমার কয়েনটা আপনি দিয়ে দিন না।
কাঁদতে লাগলো জোরে জোরে। ভ্যালজঁ এবার মাথাটা নামিয়ে অবাক দৃষ্টিতে ছেলেটার দিকে তাকালো। তারপর ছড়ি খুঁজতে খুঁজতে ভয়ঙ্কর গলায় বলে উঠল,
কে কে তুই? পায়ের কাছে কি করছিস হতভাগা?
আমি পেতি জার্ভে মসিয়ে, আপনি দয়া করে পাটা সরিয়ে আমার কয়েনটা দিন, প্লিজ প্লিজ পাটা সরান বলছি।
ভ্যালজঁ অত্যন্ত রেগে গিয়ে উঠে দাঁড়ালো।
চলে যা বলছি, এখন এখানে দাঁড়িয়ে আছিস তো বেঁধে।
ছেলেটা এক মুহূর্ত তার মুখ থেকে স্তব্ধ হয়ে গেল, তারপর আর একটাও শব্দ না করে ছুটে পালালো। প্রান্তরের উপর দিয়ে মিলিয়ে গেল তার কান্নার শব্দ। সূর্য তখন অস্ত গেছে, সন্ধ্যের ছায়া ঘন হয়ে নেমে এলো জঁ ভ্যালজঁর চারিদিকে। সারাদিন উপোসের পর শরীর ম্যাজম্যাজ করছিল তার, তবু সে দাঁড়িয়ে রইল একই জায়গায়, যে পথ দিয়ে ছেলেটা পালিয়েছিল। হঠাৎ ঠান্ডার কামড়ে কেঁপে উঠল সে, টুপি নামিয়ে কপাল ঢাকল, শার্টটা জড়ো করে বুক চাপা দিল, ছড়িটা মাটি থেকে তুলতে গিয়ে চোখে পড়ল ঘাস আর পাথরের মধ্যেই ঝকমক করছে সেই ৪০ সুর রূপোর মুদ্রাটা। ভ্যালজঁর বুকের মধ্যে যেন বজ্রাঘাত হল, দাঁত চেপে ফিস ফিস করল। চোখ দুটো যেন ধাঁধিয়ে গেল জঁ ভ্যালজঁর। তারপর হঠাৎই কি একটা যেন ঝাঁকুনি খেয়ে লাফিয়ে উঠল সে। মুদ্রাটা কুড়িয়ে নিয়ে চারদিকে তাকাতে লাগলো, না না কেউ নেই। সন্ধ্যা নেমে এসছে পুরোপুরি, প্রান্তরটা কুয়াশায় ঢেকে গেছে, ঠান্ডা হাওয়া হাড়ে বিঁধে যাচ্ছে, সামনে শুধু অন্ধকারই অন্ধকার। ছেলেটা যে পথে পালিয়ে গিয়েছিল ভ্যালজঁর সেই দিকেই হাঁটা ধরল, দ্রুত অস্থির, ভেতরে আগুন জ্বলতে থাকা মানুষের মতো। কিছু দূর গিয়ে থামল, চারদিকে তাকাল, শূন্যতা। তখন সে চিৎকার করে ডাকতে লাগল,
পেটি জার্ভে, পেটি জার্ভে, পেটি জার্ভে।
কিন্তু কুয়াশা আর হিমেল বাতাস ছাড়া আর কিছুই সাড়া দিল না। সে ছুটতে লাগলো উন্মাদের মতো, পথে যাকে দেখে তার কাছে খোঁজ নেয় ছেলেটাকে দেখেছে কিনা, কিন্তু কোথাও কোথাও সে খোঁজ পেল না ছেলেটার। অপরাধ বোধের ভারে ভেঙে পড়ল সে, আবারও তার শরীর পাপ স্পর্শ করল। একটা বাচ্চা ছেলের সারাদিনের উপার্জনটুকু তার পায়ের নিচে পড়ে রইল, সে ফেরত দিতে পারল না। পাথরের ওপর বসে মাথা গুঁজে শিশুর মতো কাঁদতে লাগলো জঁ ভ্যালজঁ, ১৯ বছরে এই প্রথমবার। বিশপের মুখ, তার ক্ষমাপূর্ণ চোখ দুটো, তার সেই কঠোর অথচ দেবতুল্য কথাগুলো ফিরে ফিরে বাজতে লাগলো তার মনে। ভ্যালজঁ বুঝল এটাই শেষ লড়াই। নিজের অন্ধকার অতীত আর বিশপের দেখানো আলো, এই দুই শক্তির মধ্যে আজ একজনকে জিততেই হবে। নিজের ভেতরের অন্ধকারে ডুবে ছিল ভ্যালস, হঠাৎ বাইরে থেকে একটা তীব্র আলো এসে তার চোখে পড়ল। প্রথমে সে ভাবল বোধহয় পুলিশ, তারপরে কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে গেল সে। কোন রকমে বলে উঠল,
কে ওখানে?
ওঠো ওঠো মশে, উঠে দাঁড়াও দাঁড়াও উঠে, তোমার ভেতরে শুধু অন্ধকার নেই, আলো আছে আলো। অন্ধকারে থাকতে থাকতে সে কথা তুমি ভুলে গিয়েছ, কিন্তু আমরা ভুলে গেলেও আলো কিন্তু হারিয়ে যায় না।
মনসিনিয়র, আপনি এখানে? আপনি জানেন না আমি কি করেছি, আপনি কেমন মানুষ, আমাকে ছুলে আপনার হাত তো পুড়ে যাবে।
মানুষ পাপ করে, কিন্তু ঈশ্বর তাকে সুযোগ দেন সেই পাপের পর থেকে সরে যাওয়ার, সেই সরে যাওয়ার কাজটা কিন্তু মানুষকেই করতে হয়।
কিন্তু বলছে আর আমি ওই ছোট্ট শিশুটাকে ভয় পাইয়ে দিয়েছি, ও সারা দিনের উপার্জনটুকু কেড়ে নিয়েছি, আমি নোংরা নোংরা, আমি অসুচি, আমার ভেতর একটা দানব রয়েছে।
না না না, দানব নিজে দানবত্ব বোঝে না, কিন্তু তুমি বুঝতে পেরেছো, এটাই প্রমাণ যে তুমি দানব নও, তোমার ভিতরের মানুষটা মরে যায়নি।
আমাকে ফেরার পথ দেখান, আমি ফিরতে চাই, আমি জানি না পারবো কিনা, আমাকে ফেরার পথ দেখান।
ফেরার পথ তো তুমি ইতিমধ্যে বেছে নিয়েছো মসে, এখন শুধু সেই পথে অনেক দূরে তোমাকে হেঁটে যেতে হবে।
রাত প্রায় শেষ হয়ে আসছিল তখন। ভ্যালজন আরো কিছুটা সময় বসে রইল পাথরের উপরে, তার চোখ দুটো জলে ভেসে যাচ্ছিল। তারপর ধীরে ধীরে উঠে এসে হাঁটতে শুরু করল। আর তাকে ওই অঞ্চলে দেখা গেল না। শুধু রাতের শেষ প্রহরে একজন গাড়োয়ান দেখতে পেয়েছিল, দিনা চ্যাপেলের সামনে হাঁটু গেড়ে বসে কে একজন যেন এক মনে প্রার্থনা করছিল।
এপনিন, এপনিন, ওখানে কি করছো? এদিকে এসো।
না আসবো না, আমি এখানেই খেলবো।
দুষ্টুমি করে না সোনা।
গুড মর্নিং ম্যাডাম।
গুড মর্নিং।
এটি বুঝি আপনার মেয়ে? ভারী মিষ্টি তো।
হ্যাঁ আমারই মেয়ে, কিন্তু আপনি? আপনাকে তো ঠিক।
আমার নাম ফাতিন, আপনি আমাকে চিনবেন না ম্যাডাম, আমি এখানে নতুন এসেছি।
মহিলার দিকে তাকিয়ে হাসবার চেষ্টা করল ফাতিন। মোফেমে শহরের প্রান্তে তার মেয়ে কুসেটকে কোলে করে হাঁটছিল সে। এই শহরে সে আগে কখনো আসেনি, এখানকার কিছুই চেনে না। রাতে থাকার আশ্রয় খুঁজতে খুঁজতে হঠাৎই তার চোখে পড়ে রাস্তার ধারেই একটা পুরনো হোটেল, আর তার সামনে খেলা করছে দুটি সুন্দর শিশু। বাচ্চা দুটির পাশেই এক বলিষ্ঠ চেহারার মহিলা বসে রয়েছে। তাদের দেখে মহিলার সঙ্গে একটু জেঁচেই আলাপ করতে এগিয়ে গিয়েছিল ফাতিন। মহিলাটি তাকে আপাদমস্তক একবার দেখে নিয়ে বলল,
ফাতিন, তাই এখানে কিসের জন্য আসা? আর তোমার কোলেই বা এটাকে, তোমার বাচ্চা নাকি?
আগে হ্যাঁ, কসেট, আমার মেয়ে।
আমার নাম ম্যাডাম তেনারদিয়ের। তা শহরে নতুন এসেছ বলছো, সঙ্গে আর কেউ নেই, মানে তোমার স্বামী?
ফাতিন জানত সে যেখানেই যাক না কেন এ প্রশ্নের সম্মুখীন তাকে হতেই হবে। সেও জানত যে নিজের জীবনের করুণ সত্যিটা কিছুতেই বলা যাবে না কাউকেই। মন্ট্রিয়াল অঞ্চলের অভাগী মেয়ে ফাতিন, পৃথিবীর অনেক মেয়ের মতোই তার চেহারার সৌন্দর্য আর মনের সরলতায় তার সর্বনাশের কারণ হয়েছিল। কৈশোর থেকেই ফতিনের মন ছিল অ্যাডভেঞ্চারার স্বপ্নে ভরা। সেই স্বপ্ন তাকে প্যারিসে টেনে নিয়ে যায়। সেখানে শ্রমিকের মাইনে খুব সামান্য হলেও ফতিনের কোন রকমই দিন চলে যাচ্ছিল। একদিন তার দেখা হয় ফিলিক্স টোলোমাইজ নামের এক ধনী পরিবারের রসিক চটুল ভণ্ড ছেলের সঙ্গে। ফতিন তার সরল অন্তর দিয়ে তার নকল প্রেমের প্রস্তাবকে সত্যি বলে ধরে নেয়, কিন্তু তার সুখ স্বপ্ন একদিন তাসের ঘরের মতো ভেঙে পড়ে। টোলোমাইজ ছিল যেমন অবিবেচক তেমনই দায়িত্ব জ্ঞানহীন। কোসাইট জন্মানোর কিছুদিন পরেই সে ফতিনকে ছেড়ে পালিয়ে যায়, আর অবিবাহিত মা হিসেবে সমাজের চোখে চিরকালের জন্য কলঙ্কিত হয়ে যায় ফতিন। হঠাৎ একদিন নিজের শ্রমিকের কাজটাও হারায় সে। এই অবস্থায় প্যারিসে থাকাটা অসম্ভব হয়ে পড়ে। কোনো উপায় না দেখে 3 বছরের কোসেটকে সঙ্গে করে ফতিন পৌঁছয় মফামা শহরে। এসব কথা শুনলে সাহায্য করার জন্য যে কেউ এগিয়ে আসবে না, এই অভিজ্ঞতা তার ভালোই ছিল। তাই সে মাদাম তেনারদিয়ারের কাছে নিজের জীবন কাহিনী বলল বটে, সামান্য এদিক ওদিক করে।
আমার স্বামী প্যারিসে শ্রমিকের কাজ করতেন, কিছুদিন আগে মারা গেছেন। প্যারিসে অনেক খুঁজেও কাজের সন্ধান পাইনি, তাই কাজের খোঁজে শহর ছেড়েছি। এই তো আজ সকালেই বেরিয়েছি, কিছুটা গাড়িতে এসে তারপর হাঁটতে হাঁটতে এখানে পৌঁছেছি।
বলতে বলতেই কোসেটের ঘুম ভেঙে গেল। মায়ের কোল থেকে একরকম জোর করেই সে নেমে পড়ল মাটিতে। আরো দুটো বাচ্চাকে খেলতে দেখে কোসেটও তাদের সঙ্গে যোগ দিল। অল্পক্ষণের মধ্যেই তিনজনে খেলায় মশগুল হয়ে গেল। 3টি শিশুকে পাশাপাশি দেখে 3 বোন বলে মনে হচ্ছিল। তাদের দিকে 2 মাই মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তারপর মাদাম তেনারদিয়ার বলল,
আচ্ছা ফাতিন, রাতে কোথায় থাকবে ভেবেছ? এত ছোট বাচ্চা নিয়ে এই শহরে।
জানি, কিন্তু মানে এখনো কোন জায়গা আসলে পাইনি।
আসলে আমি আর আমার স্বামী এই হোটেলটা চালাই, তুমি যদি চাও তাহলে রাতটুকু এখানে কাটাতে পারো।
নিশ্চয়ই নিশ্চয়ই কাটাবো। আচ্ছা, আমি একটা অনুরোধ করব।
অনুরোধ?
হ্যাঁ, কাল আমি মন্ট্রিয়ালে গেলে আমার মেয়েটাকে তোমার কাছে রেখে দেবে?
মাদাম তেনারদিয়ার চমকে উঠল, হ্যাঁ বা না কোনো কিছুই বলল না। ফতিন আবার বলতে লাগল,
আসলে আমি যেখানে যাচ্ছি সেখানে ওকে নিয়ে যেতেই পারি, কিন্তু আমাকে এখন কাজ খুঁজতে হবে। সঙ্গে বাচ্চা থাকলে তো কাজ পাওয়া যায় না, লোকজনকে তো জানোই, একজন একা মায়ের জ্বালা কেউই বোঝে না। তাই দেখো, ঈশ্বর যেন আমাকে এখানে পথ দেখিয়ে নিয়ে এসেছেন। তোমার মেয়েদের দেখে ভাবলাম, যার বাচ্চারা এমন সুন্দর পরিচ্ছন্ন তাদের মা না জানে কত ভালো হবে। ও যদি তোমাদের এখানে থাকে তাহলে ওরা ঠিক 3 বোনের মতো খেলা করবে। বলো না, তুমি ওর দেখাশোনা করবে এখানে রেখে?
আচ্ছা, তবে কথাটা একটু ভেবে দেখতে হবে। আমার স্বামী,
আমি কিন্তু এর জন্য মাসে 6 ফ্রাঁ অবধি দিতে রাজি।
ঠিক সেই সময় বাড়ির ভেতর থেকে এক পুরুষ কণ্ঠ শোনা গেল,
মাসে 7 ফ্রাঁর কম হবে না, আর 2 মাসের অগ্রিম দিতে হবে।
মাসে 7 ফ্রাঁ করে যদি হয় তাহলে 6 মাসে হচ্ছে গিয়ে এই 42 ফ্রাঁ।
7 ফ্রাঁ? আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, তাই দেবো তাই দেবো।
বাড়তি আরো 15 ফ্রাঁ,
তার মানে মোট 57 ফ্রাঁ।
ঠিক আছে, তাই পাবে। আমার কাছে মোট 80 ফ্রাঁ আছে, তোমাদের 57 ফ্রাঁ দিয়ে দিলে যা থাকবে তাতে আমি পায়ে হেঁটেই মন্ট্রিয়ালে পৌঁছতে পারবো। ওখানে আমি একটা কাজ জুটিয়ে নিতে পারলে কিছুটা টাকা জমিয়েই ওকে দেখতে আসবো।
তা বাচ্চাকে তো এখানে ফেলে যাচ্ছে, তার কাপড় চোপড় আছে তো সব?
বলতে বলতে পুরুষটি বাড়ির বাইরে বেরিয়ে এলো। মাদাম তেনারদিয়ার তাকে দেখিয়ে ফতিনকে বলল,
ইনি আমার স্বামী।
হ্যাঁ, সেটা অনুমান করেছিলাম। চিন্তা করবেন না, ওর ব্যাগে ওর জামা কাপড় যথেষ্টই আছে, সিল্কের জামাও আছে।
ওগুলো এখানেই রেখে যাবেন,
অবশ্যই রেখে যাব, আমার মেয়েটাকে তো আর বিনা পোশাকে রেখে যেতে পারি না।
ঠিক আছে ঠিক আছে, কথাবার্তা পাকা হয়ে গেল তাহলে, আসুন।
আর এইভাবেই সব বোঝাপড়া বা দরাদরি শেষ হল। ফতিন রাতটা হোটেলেই কাটাল, তারপর সকাল হতেই সব টাকা মিটিয়ে দিয়ে এক বুক হতাশা নিয়ে হোটেল থেকে চলে গেল। তানারদিয়ার প্রফুল্ল মনে ভাবল,
বেশ ভালো দাও মারা গেল তাহলে, তবে আরো 50 ফ্রাঁ বেশি পাওয়া গেলে মন্দ হতো না।
মসিয়ো ও মাদাম তানারদিয়ার হল সমাজের এমন একটা স্তরের মানুষ যেটি উঁচু আর নিচু শ্রেণীর সংমিশ্রণে গড়ে উঠেছে, কিন্তু তানারদিয়ার দম্পতি উঁচু বা নিচু কোন শ্রেণীরই ভালো গুণগুলো পায়নি। স্বামীর ভিতরে ছিল শয়তানি আর স্ত্রীর ভিতরে ছিল নিষ্ঠুরতার বীজ। অন্যায় আর কুকর্মে দুজনেই ছিল দারুণ পাকা। ওদের দুজনের হাতে পড়লে কারো ভবিষ্যতই নিরাপদ নয়। ফতিন তার মেয়ের জন্য যে 57 ফ্রাঁ দিয়েছিল, সেই টাকায় তানারদিয়ার দম্পতির বেশ উপকার হল। একটা ঋণের মামলা থেকে তারা আপাতত রেহাই পেল।
দেখলে ওই মেয়েটাকে কেমন সহজে বোকা বানানো গেল।
মায়ের মায়া বড় কঠিন মায়া, বুঝলে? আর ওইটাই তো আমাদের মূল পুঁজি।
কিন্তু তাদের স্বস্তির মেয়াদ ছিল বড়জোর মাস 2। তারপর আবার সে অভাব, ঘরে একেবারে টাকা নেই, আয়ের আর কোনো পথও নেই। শেষে আর কিছু না পেয়ে তাদের চোখ পড়ল কোসেটের দিকে। তার বাক্স থেকে তারা একটা একটা করে পোশাক বন্ধক দিতে থাকল। পাশাপাশি ফতিনকেও মাঝে মধ্যে চিঠি লিখে মেয়ের কথা ইনিয়ে বিনিয়ে লিখে বেশি করে করে টাকা চেয়ে পাঠাত। এই করে বছর 1.5 চলে গেল। কোসেটের প্রতি তেনারদিয়ারদের দরদ একেবারে তলা নিতে গিয়ে ঠেকল তখন।
এই মেয়ে, হাঁ করে দেখছিস কি?
খিদে পেয়েছে।
আহা, খিদে পেয়েছে, চুপ কর, সারাদিন শুধু খাওয়া আর খাওয়া। বলি মা সোহাগি মেয়ে, এ কি তোর বাপের হোটেল নাকি রে? এখন থেকে খেতে শুতে চাইলে গায়ে গতরে কাজ করতে হবে,
বুঝলে কো রাজকুমারী?
কোসেট চুপ করে থাকে। এতটুকু শিশু কতদিন হল মাকে সে চোখের দেখাও দেখেনি। খিদে কান্না সবকিছু চেপে রেখে সে সত্যি বাড়ির কাজ করে দিতে থাকে। তার বদলে পড়ার জন্য পায় ছেঁড়া পোশাক, খাবার খায় কুকুর বেড়ালদের সঙ্গে। অন্যদিকে ফতিন মন্ট্রিয়ালে চাকরি করে। কোসেটের জন্য তানারদিয়ারদের কাছে নিয়ম করে চিঠি আর টাকা পাঠায়। টাকার পরিমাণ প্রায় বেড়ে যায়, কষ্ট করে হলেও ফতিন তাও পাঠায়। একটাই স্বপ্ন যে তার মেয়েটাকে সে একদিন ঠিক নিজের কাছে নিয়ে আসবে। 3 বছর বাদে ফতিন মেয়ের সঙ্গে একবার দেখা করতে এলো। মেয়েকে দেখে সে চিনতেই পারল না।
কি আমার কসেট, কি অবস্থা হয়েছে আমার মেয়েটার? একেবারে শুকিয়ে গেছে তো? কি হয়েছে কি হয়েছে মা, এত চুপচাপ কেন বল? মায়ের উপর খুব অভিমান হয়েছে তাই না? এই দেখো সোনা মা আমার, আমি এসে গেছি তো। মাদাম তানারদিয়ার, কি হয়েছে আমার মেয়েটার? ওর মুখটা অমন শুকনো দেখাচ্ছে কেন? চেহারাটা তো একেবারে ভেঙে গেছে।
আমরণ, ওইটুকু তো বাচ্চা, ওর আর কি হবে? আমাদের গরিবের সংসার হাতে হাতে কাজকর্ম করে দেয়, একটু হয়তো একটু ক্লান্ত হয়ে পড়েছে। ফাতিন, এত ভেবো না ভাই, অনাথ বাচ্চারা একটু ওরকম দুর্বলই হয়।
অনাথ? কসেট অনাথ হতে যাবে কেন? আমি তো আছি, তার মা আছে।
হ্যাঁ, মা তো আছে, তবে সেটা কাজেও তো বোঝা যেতে হবে নাকি? এই বাড়ন্ত বাচ্চা, মানে তোমার মেয়েকে মানুষ করতে হলে আমাদেরও তো কিছু খরচ হয় ফাতিন। দেখছই তো আমাদের অবস্থা, মেয়েকে এখানে সেই যে ফেলে রেখে চলে গেলে, শুধু চিঠিতে খোঁজ নিলে কি আর চলে? আর মেয়ের প্রতি যদি অতই দরদ, তাহলে আর এখানে আমাদের কাছে রেখে যাওয়া কেন বাপু? সঙ্গে করে নিয়ে গেলেই তো পারো, আপদ বিদেহ হয়।
না না, আমি তা ঠিক বলতে চাইনি।
ফাতিন আর মাদাম তেনারদিয়ারের মধ্যে কথোপকথন চলতে থাকে, কিন্তু কোসেট একটাও কথা বলে না। তার নীরবতা কতটা ক্লান্তির, কতটা বিষাদের আর অভিমানের সেটা বোঝা যায় না। এই তিন বছরে মেয়েটা যেন অনেকটা বড়, অনেকটা পরিণত হয়ে গেছে। জীবনের রুক্ষতা তার ছোট্ট শরীরটা স্পর্শ করে ফেলেছে। পাড়ার সকলের কাছে সে লার্ক পাখি নামেই পরিচিত। প্রতিদিন সকলের আগে ঘুম থেকে উঠে পড়ে যে পাখি, যে পাখি গান গায় না। নকল চুনির ব্যবসায় ফ্রান্সের শহর মন্ট্রিয়াল সারা ইউরোপে নাম করেছে। 1815 সালের এক শীতের রাতে টাউন হলে ভয়াবহ আগুন লাগে। চরম আতঙ্ক আর বিশৃঙ্খলার মাঝে শহরবাসী বিস্মিত হয়ে দেখল, এক অচেনা লোক আগুনের ভিতর ঝাঁপিয়ে পড়ে দুটি শিশুকে উদ্ধার করে বেরিয়ে আসছে। শিশু দুটি ছিল স্থানীয় এক পুলিশ কর্তার সন্তান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর লোকটিকে জিজ্ঞাসাবাদ করে জানা গেল তার নাম পিয়া মাদেলিন। মন্ট্রিয়ালে নকল চুনির ব্যবসা করতে এসেছেন। সেই রাতের পর শহর জুড়ে তিনি পরিচিত হয়ে উঠলেন। সামান্য পুঁজি দিয়ে শুরু করলেও মাদেলিনের পরিশ্রম আর মেধায় অল্প সময়ের মধ্যেই ব্যবসা দাঁড়িয়ে গেল। এক নতুন রাসায়নিক পদ্ধতি ব্যবহার করে তিনি চুনির উৎপাদনের খরচ কমালেন, মুনাফা বাড়ালেন, এমনকি শ্রমিকদের মজুরিও দ্বিগুণ করে দিলেন। মাত্র 3 বছরের মধ্যে সেই অচেনা মানুষটির হাত ধরেই মন্ট্রিয়ালে শিল্পের জোয়ার এল। পিয়া মাদেলিন দুটি কারখানা খুললেন, একটি পুরুষদের আর একটি মহিলাদের জন্য। চাকরিহীনরা কাজ পেল, শহরেও সচ্ছলতা ফিরে এল। মাদেলিনের পৃষ্ঠপোষকতায় হাসপাতাল, স্কুল, অনাথাশ্রম আর বৃদ্ধাশ্রমও তৈরি হল। সমাজের কল্যাণের জন্য তার উৎসাহের শেষ ছিল না। রাজা বারবার তাকে মেয়র করতে চাইলেন, কিন্তু প্রতিবারই তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিলেন, এমনকি লিজিওন অব অনারও নিলেন না। মেদেলিনের এমন নিঃস্বার্থ সেবা সমাজ যেন ঠিক হজম করতে পারত না। কিছুদিন পর তাকে নিয়ে শুরু হল গুঞ্জন,
ম্যাডেলিন ম্যাডেলিন আর ম্যাডেলিন, লোকজনের মুখ থেকে যেন নামটা সরতেই চায় না। আরে বাবা, যতটা সাধু মনে করো তোমরা, অতটাও সাধু নয় সে। আমি হলপ করে বলতে পারি, লোকটার কিছু না কিছু মতলব নিশ্চয়ই আছে।
কি কাণ্ড, মেয়রের পদও নাকি নেবে না? চত্ব সব নাটক, আসলে আরো বড় সম্মান চাই। লোকটা চায় ওই একদম উপর মহল থেকে আরো বেশি করে খাতির করা হোক। মেয়ার নয়, চাই আরো বেশি কিছু।
আরে এসব ছাড়ো, ওর বাড়িতে নাকি আস্ত একটা লাইব্রেরি আছে। এদিকে চেহারা খানা দেখেছো লোকটার? পড়াশোনা আদৌ কিছু জানে বলে মনে হয়? আরে সে না হয় একটু কারবার জাঁকিয়ে বসেছে, কিন্তু দেখো গিয়ে ভেতরে ভেতরে কোথায় সব শাঁট আছে।
নিন্দুকদের সব আশায় জল ঢেলে রাজা মেদেলিনকে আবার মন্ট্রিয়ালের মেয়র মনোনীত করলেন, আর আবার তিনি সেই পদ প্রত্যাখ্যান করলেন। তবে এবার আর তার প্রত্যাখ্যান পুলিশের বড় কর্তারা, শহরের বিশিষ্ট মানুষ এবং সাধারণ জনগণ স্বীকার করলেন না। একদিন রাস্তায় এক বুড়ি মেদেলিনকে ডেকে প্রশ্ন করল,
মসিয়ে ম্যাডেলিন, আপনি কি বলতে পারবেন শহরের মেয়রের কাজ কি?
কেন, জনগণের উপকার করা।
তাহলে যে কাজ আপনার মতো মানুষ করতে পারে সেটা করতে চাইছেন না কেন মসিয়ে?
শহরের জন্য কিছু করতে পারাটা তো আমার সৌভাগ্য, কিন্তু এর জন্য মেয়র হওয়ার কি দরকার? আমার তো এত সব সম্মানের প্রয়োজন নেই।
সম্মানের কথা কে বলল? মেয়র হলেন শহরের অভিভাবক। আমরা তো শুধু চাই আপনি এই এতগুলো বছর যা যা করে এসেছেন সেই সবই যেন আরো বেশি করে করতে পারেন।
বেশ, আমার মেয়র হওয়ায় যদি এই শহরের শহরবাসীর আরো বেশি উপকার হয় তাহলে আমার এই পদ গ্রহণে কোনো আপত্তি নেই।
আপনার কাছে এটাই আশা ছিল মসিয়ে ম্যাডেলিন, মন্ত্রিয়াল আপনার হাতে ভালোই থাকবে।
অবশেষে মেডেলিন হলেন শহরের মেয়র, মন্ত্রিয়ালের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। তবে পদমর্যাদা তার স্বভাব বদলাতে পারেনি, তিনি আগের মতোই সাদাসিধে রইলেন। কথা কম বলতেন, কাজে বিশ্বাস করতেন বেশি। কেউ বিপদে পড়লে তিনি বিনা দ্বিধায় সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। আশেপাশের ছেলেমেয়েরা তাঁকে দেখলেই ছুটে আসত। তাঁদের জন্য মেডেলিনের পকেটে সব সময় কিছু খুচরো পয়সা থাকত। অথচ বিপুল সম্পদের অধিকারী হয়েও তাঁর মুখে প্রায়ই এক বিষণ্নতার ছায়া দেখা যেত। দেখতে দেখতে কেটে গেল আরো কয়েকটা বছর। 1822 সালে ডিনা শহরের বিশপ মনসিগনিয়র মিহেলার মৃত্যু সংবাদ প্রকাশিত হলে দেখা গেল মেডেলিন নীরবে কালো পোশাক পরে শোক পালন করছেন। সঙ্গে সঙ্গে শহরে নতুন করে জল্পনা শুরু হল। বিশপের সঙ্গে তার সম্পর্ক কি? অভিজাত সমাজ থেকে সাধারণ মানুষ সবাই মেডেলিনকে সম্মান করত, কিন্তু সেই সম্মানের আড়ালে কৌতূহলের ফিসফাস থামেনি। একদিন এক অভিজাত মহিলা মেডেলিনকে সরাসরি জিজ্ঞেস করলেন,
মসিয়ে মেয়র, বিশপ মিয়েলা কি আপনার আত্মীয় ছিলেন?
না ম্যাডাম।
তাহলে আপনি শোক পালন করছেন কেন?
যৌবনে আমি মনসিনিয়রের বাড়ির একজন ভৃত্য ছিলাম।
মাসিও মেডেলিনের আরো একটা অদ্ভুত স্বভাব ছিল। কোনো ভবঘুরে ছেলে চিমনি পরিষ্কার করতে বা ঝাড় দিতে এলে মেডেলিন তাকে কাছে ডেকে নাম জিজ্ঞেস করতেন, আর তার হাতে গুঁজে দিতেন কিছু টাকা। এসব কথা ছড়িয়ে পড়তে সময় লাগত না। মেয়রের বাড়ির আশেপাশে ক্রমশ ভবঘুরেদের ভিড় বাড়তে লাগল। ধীরে ধীরে মেডেলিনকে ঘিরে থাকা সন্দেহের গুঞ্জনও স্তিমিত হয়ে এল। শুধু একজনের সন্দেহ কমল না, বরং দিনে দিনে বেড়েই চলল। এই ব্যক্তিটি সম্প্রতি মন্ট্রিয়াল শহরে পুলিশ ইন্সপেক্টরের পদে বদলি হয়ে এসেছিলেন। তার রুক্ষ মুখ আর শীতল চোখ দুটো সর্বদাই অবিশ্বাসে ভরা থাকত। তার নাম ইন্সপেক্টর জভের। মেডেলিনের বিপুল জনপ্রিয়তা, তাঁর প্রতি মানুষের অগাধ বিশ্বাস, সমাজের প্রতিটা স্তরের মানুষের প্রতি মেডেলিনের এই অসীম করুণা, জভেরের চোখের কোনোটাই স্বাভাবিক ছিল না। বারবার তাঁর মনে হতো,
লোকটাকে কোথাও দেখেছি, নিশ্চয়ই দেখেছি, কিন্তু কোথায়? কে তুমি? মসিয়ে মেডেলিন, এই ভালো মানুষটার পেছনে কে লুকিয়ে রয়েছে?
ইন্সপেক্টর জভেরের জন্ম হয়েছিল টুলোর কারাগারে। তার বাবা ছিলেন সেখানকার এক বন্দী আসামি, তাই শৈশব থেকেই কারাগারকে আর তার বন্দীদের ঘৃণা করতে শিখেছিলেন ইন্সপেক্টর। তার জগতে কেবল দুই জাতের মানুষের অস্তিত্ব ছিল, যারা আইন ভাঙে আর যারা আইন রক্ষা করে। এর মাঝামাঝি আর কেউ নেই, কিছু নেই। জভের ছিলেন আইন রক্ষক, আর আইন ভঙ্গকারীরা তাঁর চিরশত্রু। ভবঘুরে, পথশিশু কি অনাহারে জর্জরিত রুটিচোর, সকলেই আইনের চোখে অপরাধী। তাই জভেরের হৃদয়ে এদের জন্য কোনো ক্ষমা নেই। আর তাই মসিও মেডেলিনের দয়া ইন্সপেক্টরের অসহ্য বোধ হত। মনে হতো আইনের বিধান না মেনে শহরের গরিব অপরাধীদের ঈশ্বর হওয়ার অধিকার ওই লোকটাকে কে দিয়েছে? পথে ঘাটে তাকে ছায়ার মতো অনুসরণ করতে করতে জভের ভাবতেন,
অপরাধীর অতীত কখনো মোছা যায় না মেডেলিন, তার চরিত্র কখনো বদলায় না। তোমার এই দয়ার আসল কারণটা কি? তুমিও কি ওই রাস্তার চোর পকেটমারদের মতো অপরাধী ছিলে?
মেডেলিন ইন্সপেক্টরকে চিনতে পেরেছিলেন, কিন্তু তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেননি। আর পাঁচজন লোকের সঙ্গে যেমন ব্যবহার করতেন, জভেরের সঙ্গেও তেমনই ভালো ব্যবহার করে যেতেন। মোটামুটি একরকমের শান্তিপূর্ণ সহাবস্থানই চলছিল এতদিন, কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে পরস্পরের মুখোমুখি হতেই হল। একদিন শহরের একদিকে একটা কাঁচা পথ দিয়ে যেতে যেতে হঠাৎ একটা গোলমাল শুনতে পেলেন মধ্যে। এক জায়গায় একদল লোক জড়ো হয়েছে। এগিয়ে গিয়ে মেদালিন দেখলেন একটা ঘোড়ার গাড়ি উল্টে গেছে, গাড়িটা এক প্রৌঢ়ে। মন্ট্রিয়াল শহরে মেদালিনের ক্রমশ বাড়তে থাকা খ্যাতি শহরের অনেকের কাছেই বেশ ঈর্ষার বিষয় হয়ে উঠেছিল। পিয়া ফসলেভে ছিলেন সেই অনেকেরই একজন। প্রথম জীবনে অর্থের অভাব ছিল না তার, কিন্তু বয়স বাড়ার পর ধীরে ধীরে উপার্জন কমতে থাকে। প্রৌঢ় বয়সে শেষমেশ ঘোড়ার গাড়ি চালিয়েই জীবন চলত তার। এদিকে ঘোড়াটিরও বেশ বয়স হয়েছিল, সেদিন বোধহয় সে আর পরিশ্রম সহ্য করতে পারেনি। রাস্তার পাশে তার হুড় মুড়িয়ে পড়ে যাওয়ায় গোটা গাড়িটাই ভেঙে পড়ে আর ফসলে তার নিচে চাপা পড়ে ছটফট করতে থাকে।
আমি মরে গেলাম, মরে গেলাম, বাঁচাও, মুখটা মুখটা পেটে গেল।
মেদেলিন ঘটনাস্থলে পৌঁছে দেখলেন আশেপাশের লোকজনের ভিড়ের মধ্যে থেকে কেউ এগিয়ে এলো না সাহায্য করতে। ভিড়ের মধ্যে থেকেই কেউ একজন জানালো যে ইন্সপেক্টর জোভের গাড়িটা কেটে ফসলে বাঁকে বের করে আনার জন্য একজন কামারকে ডেকে পাঠিয়েছে। তবে সে যে কতক্ষণে এসে পৌঁছবে তা কেউ বলতে পারল না।
আর 15 মিনিট অপেক্ষা করতে গেলেই লোকটা মরবে। কেউ কি কাদার মধ্যে থেকে গাড়িটা একটু তুলে ধরতে পারবে না? আমি 5 লুই দেব তাকে। কি হল, শুনতে পাচ্ছেন না আপনারা? ঠিক আছে, 10 লুই, 20 লুই,
যত টাকাই উনি দিন না কেন, কাদা থেকে ওই গাড়ি তুলে ধরবার শক্তি শয়তানেরও নেই।
কামারকে খবর দিয়ে ইন্সপেক্টর জোভেরো ভিড়ের মধ্যেই দাঁড়িয়েছিলেন। তার চোখ তখনও মেদালিনের উপরে নিবদ্ধ। তিনি হঠাৎ বলে উঠলেন,
মার্সিয়া মেডেলিন, আপনারও কি তাই মনে হয়? এই শহরে কি এমন কেউ নেই যে এই গাড়িটা কাদা থেকে তুলে সরাতে পারে? আমি কিন্তু এমন একজনকে জানি যার এই ক্ষমতা রয়েছে।
তাই কে সে?
টুল জেলখানায় 19 বছর বন্দি ছিল লোকটা। অবশ্য এখন সে কোথায় আছে কি জানে। আজ কিন্তু এখানে তার থাকাটা খুব দরকার ছিল। কি বলেন মসিয়ে ম্যাডেলিন?
ম্যাডেলিনের মুখটা একটু ফাকাশে হয়ে গেল। কি এক ঝড়ের আশঙ্কা জাগলো তার মনে। ওদিকে ফসলে ফর কাতর চিৎকারে তার চমক ভাঙল।
এই সর আর পাচ্ছি না, পাচ্ছি না।
মেদেলিন এক মুহূর্ত দেরি করলেন না, ছুটে গেলেন কাদার মধ্যে। কোন রকমই ঢুকে পড়লেন ফসলে বর উপরে ভেঙে পড়া অংশটার ভিতরে।
না না না, আপনি বেরিয়ে যান, বেরিয়ে যান মসি, এ কারোর পক্ষে সম্ভব নয়। আমি তো বাঁচবই না, আপনিও মরবেন। যান, চলে যান, চলে যান।
আর একটাও কথা নয়, মনের জোর রাখো।
জান্তব শক্তিতে মেদেলিন একটু একটু করে কাদার মধ্যে থেকে গাড়িটা তুলতে লাগলেন। প্রথম চেষ্টা ব্যর্থ হল, দ্বিতীয় চেষ্টাও। লোকজন যেন শ্বাসরুদ্ধ হয়ে অপেক্ষা করছে। হঠাৎ যেন গাড়িটা একটু মোড়ে উঠল। ভিড়ের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল,
এবারে কেউ একটু এগিয়ে আসুন, হাত লাগান।
আশেপাশের লোকজন এবারে ছুটে গেল। সবাই মিলে গাড়িটা থেমে তুলে ফসলে বকে টেনে বের করে আনল। আর যারা ঘটনাটার সাক্ষী হয়ে থাকল তারা সকলেই মেয়র মেদালিনের অসীম সাহস আর শক্তির জয়গান গাইতে লাগল। যে মানুষটা সম্পর্কে ঈর্ষা শেষ ছিল না ফসলে বর, সেই মানুষটাই নিজের প্রাণের পরোয়া না করে তার প্রাণ বাঁচালেন। ফসলে বর উবু হয়ে বসে মেদালিনের পা দুটো জড়িয়ে ধরে কেঁদে উঠল।
আপনি আমার জীবনটা বাঁচালেন মসে ম্যাডেলিন, ঈশ্বর আপনার মঙ্গল করুন।
মেদালিন কিছু বললেন না,
একটা মানুষের প্রাণ বাঁচাতে পেরে তার চোখ মুখ জুড়ে একটা স্নিগ্ধ প্রশান্তির ছায়া ফুটে উঠেছিল। পরক্ষণে ইন্সপেক্টর জুভেরের বলা কথাগুলি তার মনে পড়ে গেল। তিনি ঘাড় ফিরিয়ে ইন্সপেক্টরকে খুঁজলেন। হ্যাঁ, ভিড়ের মধ্যে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। তার স্থির সন্দেহপূর্ণ ধারালো দৃষ্টি সরাসরি তার উপরে, যেন তিনি বলছেন,
আমার চোখকে তুমি ফাঁকি দিতে পারোনি, আমি জানি তুমি কে।
সত্যি ইন্সপেক্টর জুভেরের চোখকে ফাঁকি দিতে পারেননি পিয়ের মেদেলিন ওরফে জঁ ভ্যালজঁ। প্রায় 7 বছর আগের একটা রাত বদলে দিয়েছিল তার জীবনটা। ডিনা শহরের বিশপ মিনিয়েলার সেই আশীর্বাদ আজ এত বছর ধরে বহন করে চলেছে সে। অন্ধকারের বাসিন্দা ভ্যালজঁ আজ এক অন্য মানুষ, কিন্তু শহরে ইন্সপেক্টর জুভেরের আগমন যেন কি এক ঝড়ের ইঙ্গিত নিয়ে এসেছে।
ঈশ্বর, অতীত কি কোনোদিনই আমার পিছু ছাড়বে না?
মেদেলিন দ্বিতীয়বার মেয়র হতেই মন্ট্রিয়ালের ক্ষমতা পুরোপুরি তাঁর হাতে চলে এল। আরো উন্নতি হল শহরের মানের, মানুষের জীবনযাত্রার। কিন্তু জুভের যেন মানুষটাকে কিছুতেই সোজা চোখে দেখতেই পারতেন না। মেদেলিনের প্রতিপত্তি যত বাড়তে লাগল, ইন্সপেক্টরের চোখ যেন ততই সরু হতে লাগল সন্দেহে আর ঈর্ষায়।
আইনের পোশাকটা আমার, অথচ সম্মানটা ওর। যে ম্যাজিকেই তুমি এত কিছু করে নাও না কেন, মসিয়ে মেয়র, একদিন আমি তোমার সত্যিটা ঠিক সকলের সামনে নিয়ে আসব, আসবই।
ঠিক এই সময় ফতিন এলো মন্ট্রিয়ালে কাজের খোঁজে, বাঁচার আশায়। এই শহরটা তার জন্মস্থান, কিন্তু সেখানে আর তার আপনজন বলে কেউ ছিল না। ভাগ্য অবশ্য পুরোপুরি মুখ ফিরিয়ে নেয়নি তার থেকে। এই শহরে ফিরেই সে মেদেলিনের কারখানায় কাজ পেল। মাইনে সামান্যই, তবু দুবেলা খাবার জুটে যাচ্ছিল, আর কোসেটের জন্য নিয়মিত টাকা পাঠাতেও পারছিল সে। মেয়েকে যে সে কত মাস হয়ে গেল চোখের দেখাটুকুও দেখেনি। মেয়ের জন্য মন কাঁদলেই যে কি সে বলত,
কসেট, লক্ষ্মী সোনা মা আমার, আর কটা দিন অপেক্ষা করো, আমি খুব তাড়াতাড়ি তোমাকে নিজের কাছে নিয়ে আসব।
মন্ট্রিয়ালের মেয়েদের কাজের ক্ষেত্রে বেশ কয়েকটা কঠোর নিয়ম ছিল। বিবাহিত সন্তান সহ মায়েদের কাজের সুযোগ প্রায় ছিল না বললেই চলে। কাজ পাওয়ার স্বার্থে ফতিনও তাই নিজের সন্তানের বিষয়ে কাউকে কিছু বলতে পারল না। কিন্তু সত্যিটার কতভাবেই বা চেপে রাখা যায়। প্রথম দিকে সে তেনারদিয়ারদের কাছে একজনকে দিয়ে চিঠি লেখাত, আর সেই চিঠি একদিন ফাঁস হয়ে গেল।
এই শুনেছিস, ফতিনের নাকি একটা মেয়ে আছে?
কি বলছিস?
তাই নয় তো কি, লুকিয়ে লুকিয়ে মেয়ের কাছে টাকা পাঠায় তো।
বাবা, মেয়ের তো রূপের গরমে মাটিতে পায়ে পড়ে না, এদিকে চরিত্রের ঠিক নেই।
যা বলেছিস।
কারখানার সহকর্মীদের ঈর্ষাও একদিন সুযোগ খুঁজে পেল। শহর জুড়ে ছড়িয়ে পড়ল কয়েকটা নাম, কোসেট, মফেমে, তেনারদিয়ার। কারখানার একজন কর্মী মফেমে গিয়ে সব খোঁজ খবর করে এলো। এদিকে ফতিন বিপদে পড়েছে আঁচ করে তেনারদিয়াররা তার কাছে টাকার পরিমাণ বাড়িয়ে চিঠি দিল।
ফতিন, মেয়ে তোমার খুব ভালো আছে, গায়গতরে বেড়েছে, তাই তার জন্য আমাদেরও খরচ কিছুটা বেড়েছে, এখন আর এই কটা টাকায় পোষাচ্ছে না।
প্রথমে 7, তারপর 12, তারপর মাসের সোজা 15 ফ্রাঁ। ফতিন বুঝল হাত শক্ত হচ্ছে। তার উপরে শহর জুড়ে কুসেটের কথাও যেভাবে ছড়িয়ে পড়ছিল, ফতিন উপায় না দেখে কারখানার সুপারভাইজারের কাছে গিয়ে সব খুলে বলল।
আমি আর লুকোতে পারছি না মসিয়ে, বিশ্বাস করুন আমি মিথ্যে বলতে চাইনি, আমার কাজটার খুব দরকার ছিল, আমি আমি আর অন্য কোথাও যেতে পারবো না, আমার 150 ফ্রা ধার হয়ে গেছে। দয়া করে দেখবেন যেন কাজটা না যায়।
সরি 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 ফাতিন, আমার কিছু করার নেই। তুমি খুব ভালো করে এখানকার আইন জানো, তোমার ব্যাপারটা নিয়ে তো শহর জুড়ে কানপাতা দায় হয়ে পড়েছে।
লোকজন যা খুশি বলে বলুক মসিয়া, আমার ওইটুকু মেয়ে, তাকে বাঁচানো ছাড়া আমার আর কিছুতেই কিছু যায় আসে না।
তোমার যায় আসে না হয়তো ফাতিন, কিন্তু তোমাকে দয়া দেখাতে গিয়ে আমার চাকরিটা চলে গেলে মুশকিল। শোনো না, মসিয়া ম্যাডেলিনের পাঠানো 50 ফ্রা, তোমার অবস্থা শুনে এইটুকু দয়া তিনি করেছেন, কিন্তু চাকরিটা না, চাকরিটা রাখা যাচ্ছে না।
মেদেলিনের ন্যায়পরায়ণতার কথা সর্বজনবিদিত, তাই ফাতিন বাধ্য হয়েই তার মালিকের সিদ্ধান্ত মেনে নিল। মসিয়া মেদেলিন অবশ্য ফাতিনের ব্যাপারে কিছুই জানতেন না, সব সিদ্ধান্তই নিয়েছিল নীতিবাগী সুপারভাইজার, যে নিজের দান খয়রাতের ফান্ড থেকে মেয়রের নাম করে ফাতিনকে 50 ফ্রা দিয়েছিল। চাকরি হারিয়ে পাওনাদারদের টাকা শোধ করতে গিয়ে ফাতিনের হাতে পড়েছিল আর মাত্র 100 ফ্রা। উপায় না পেয়ে সে সৈনিকদের জামা কাপড় সেলাই করে যত সামান্য আয়ে টিকে থাকার চেষ্টা করল। দু তিন মাস কেটে গেল, কিন্তু অবস্থার কোনই উন্নতি হল না ফাতিনের। হাড় ভাঙা খাটনির জন্যে তার শরীরটাও দুর্বল হয়ে পড়ছিল। অর্থ জোগাড় করতে শেষমেশ ফাতিন তার গর্বের সোনালি চুলগুলিও একদিন কেটে ফেলল। যে কটা টাকা পেল তার বিনিময়ে আবারও তা পাঠিয়ে দিতে হল তেনারদিয়াদের কাছে। কোনোভাবেই কিছু করতে না পেরে পরিস্থিতির কাছে একরকম নতি স্বীকার করেই ফাতিন বেঁচে দিল তার শেষ সম্বল, শরীরটাও। সেই নারকীয় জীবন ক্রমে ফাতিনের চেহারাটাকে এমন করে তুলল যে তাকে দেখলে চট করে চেনা যেত না। পথ চলতি লোকজন তাকে নিয়ে ঠাট্টা তামাশা করত, আর নয়তো ভিখারি ভেবে দু এক পয়সা ছুঁড়ে দিত তার দিকে। এরকমই একদিন একটি লোক ফাতিনকে দেখে কিছু অশ্লীল কথাবার্তা বললে রেগে গিয়ে ফাতিন রাস্তা থেকে এক মুঠো বরফ তুলে ছুঁড়ে মারল লোকটার উদ্দেশ্যে। আর সেই ক্ষণিকের রাগই ফাতিনকে জীবনের শেষ প্রহরে পৌঁছে দিল। ইন্সপেক্টর জুভের ব্যাপারটা দেখতে পেয়ে রাগে জ্বলে উঠে বললেন,
আহ, আবারও গোলমাল বাধালি। এই এই তোদের মতো মেয়েদের জন্য এই শহরটার এই অবস্থা, নোংরা মেয়ে ছেলে।
হ্যাঁ হ্যাঁ, আমি নোংরা, আর ওই বদমাশ লোকটা আমাকে কি কি বলছিল সেটা শুনেছিলেন ইন্সপেক্টর সাহেব? আমি শুধু নিজের সম্মানটুকু বাঁচাতে।
সম্মান? তোদের মতো মেয়ে ছেলেদের আবার সম্মান? ওই লোকটাকে তুই কাদা ছুড়ে মারলি কেন?
লোকটা আমায় অপমান করছিল, আমায় কুৎসিত সব কথা শোনাচ্ছিল, আজে বাজে ইঙ্গিত করছিল, আর আমি কাদা ছুঁড়িনি। জিজ্ঞেস করুন না ওকে, সামান্য বরফ।
সামান্য? আইনের চোখে সামান্য অসামান্য বলে কিছু হয় না, যা করেছিস তার জন্য শাস্তি পাবি। চল,
দয়া করুন আমায়, আমি কোনো অপরাধ করিনি।
সেটা আদালত ঠিক করবে, এখন যে আমায় তোকে জেলে ভরতেই হবে। চল চল।
ইন্সপেক্টর জুভের আদালতের বিচারের কথা বললেন বটে, তবে বাস্তবটা ছিল অনেক বেশি রূঢ়। সতীনের মতো মেয়েরা এরকম ক্ষেত্রে সম্পূর্ণ পুলিশের দয়ার উপরেই নির্ভরশীল, এক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। ইন্সপেক্টর জুভের ফাতিনকে থানায় তুলে এনে নিজের বিচার বুদ্ধি অনুযায়ী তাকে 6 মাসের কারাদণ্ডের আদেশ দিলেন। ফাতিন আর সহ্য করতে পারল না, একেবারে ভেঙে পড়ল।
জেল? 6 মাসের জেল? আমার অপরাধ নিজেকে বাঁচানোর চেষ্টা করা। ওর মেয়েটা, মেয়েটা কসেট, কসেটের কি হবে ততদিন? দয়া করুন, দয়া করুন ইন্সপেক্টর, দয়া করুন, আমায় তেলের দিয়ারের কাছে আমার 100 ফ্রা ঋণ আছে, আমার আমার মেয়েটা মরে যাবে ইন্সপেক্টর, দয়া করুন, দয়া করুন।
জুভের যেন শুনতেই পেলেন না, একটা কাগজে কিছু লিখে রক্ষীকে সেটা দিয়ে বললেন,
শোনো এটা নিয়ে যাও, আর তারপর কাউকে এটা পাঠিয়ে দাও এখানে, এই মেয়েটাকে জেলে পাঠিয়ে দিতে হবে।
ঈশ্বর, ইন্সপেক্টর, ইন্সপেক্টর শুনুন, আমার কোনো দোষ ছিল না, আপনি জানেন না কি হয়েছিল, ওই লোকটাকে আমি চিনি না পর্যন্ত। লোকটাই তো প্রথমে আমার দিকে বড় ছুড়ে দিয়েছিল। সত্যি বলছি ইন্সপেক্টর, আমি সত্যি কথা বলছি, আমার শরীরটা এমনিতেই ভালো নেই, দেখছেনই তো। তার মধ্যে লোকটা আমায় আমায় হাজে বাজে অশ্লীল সব কথা বলতে লাগলো। আমি বারণ করলাম, তাও শুনল না। আমার 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 খুব রাগ হলো। হ্যাঁ মানছি, রেগে যাওয়াটা আমার অন্যায় হয়েছিল, কিন্তু কিন্তু এরকম তো হতেই পারে, তাই না ইন্সপেক্টর? আমায় জেলে ভরবেন না, দয়া করুন আমায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আমি ওই ভদ্রলোকের কাছে মাপছে নেব। হ্যাঁ আমি জেলে চলে গেলে আমার আমার মেয়েটা মরে যাবে ইন্সপেক্টর, মরে যাবে।
সতীনের গলা বুঝে আসছিল। মাটিতে বসে জবের কোটের প্রান্ত ধরে যেভাবে সে অনুনয় বিনয় করছিল, তার এই অসহায় অবস্থা দেখে পাথরও সম্ভবত গলে যেত। কিন্তু ইন্সপেক্টর জবের ছিলেন অন্য ধাতের মানুষ।
যথেষ্ট হয়েছে, ছমাসের কারাদণ্ড তোকে ভোগ করতেই হবে। স্বয়ং পরম পিতা ঈশ্বরও এ দণ্ড মকুব করতে পারবেন না। গার্ড, একে নিয়ে যাও।
থানায় সেই সময় রীতিমতো ভিড় জমে গিয়েছিল। লোকজন একটা অসহায় মহিলার এরকম শোচনীয় অবস্থা দেখে মজাই পাচ্ছিল। ভিড়ের মধ্যেই একজন প্রায় সকলের অলক্ষ্যে গোটা ঘটনাটা দেখছিলেন। রক্ষী ফতিনকে জেলে নিয়ে যাওয়ার মুহূর্তে ভিড় ঠেলে তিনি এগিয়ে গেলেন।
একটু অপেক্ষা করবেন ইন্সপেক্টর।
মাফ করবেন মসিয়ে মেয়র, এখন আমার।
তুমি সেই মেয়র, আমার জীবনের সব দুঃখের কারণ হলে তুমি।
মেয়েটিকে ছেড়ে দিন।
কি ছেড়ে দেব? সে একজন নাগরিককে অপমান করেছে, মন্ট্রিয়ালের মেয়রকেও ছাড়েনি।
ইন্সপেক্টর আপনি ভালো লোক, আমাকে ছেড়ে দিন দয়া করে। আমি কথা দিচ্ছি আর কখনো ঝামেলা করব না। আমার আমার শরীরটা খুব খারাপ, দেখুন দেখুন, এই যে দেখছেন, দেখুন দেখুন না। খুব
সার্জেন্ট, সার্জেন্ট মেয়েটাকে সরিয়ে নিয়ে যাও এখান থেকে।
ফাতিন তুমি এখান থেকে চলে যাও। ইন্সপেক্টর আমি আবারও আপনাকে বলছি, মেয়েটিকে ছেড়ে দিন।
মসিয়ে মেয়র, কেন বুঝতে পাচ্ছেন না এটা হতে পারে না?
কেন পারে না জানতে পারি?
কারণ আইন বলে একটা জিনিস আছে, আর আইন রক্ষক হিসেবে আমার একটা কর্তব্য আছে।
আপনি বোধহয় ভুলে গেছেন যে এই শহরের মিউনিসিপ্যালিটি আইন আমার আওতায়, আপনিও আমার অধস্থ। আমি আপনাকে অর্ডার দিচ্ছি ইন্সপেক্টর, মেয়েটি একদিনের জন্য জেলে যাবে না।
কিন্তু আমি, আমার কর্তব্য।
যথেষ্ট কর্তব্য আপনি করেছেন, এখন আপনি আমার আদেশটুকু পালন করুন।
জবের ভীষণ অপ্রস্তুত হয়ে চুপ করে যায়। ফতিনও বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে থাকে মেদেলিনের দিকে। মেদেলিন ফতিনকে স্নেহের স্বরে বলেন,
আমি তোমার সব কথা শুনেছি ফাতি, তুমি কোনো অন্যায় করনি, তুমি মুক্ত। আর হ্যাঁ, তোমার যাবতীয় ধার দেনা আমি শোধ করব, তোমার মেয়েকেও ফিরিয়ে আনার ব্যবস্থা করব। চিন্তা করো না, তুমি নিরাপদেই থাকবে।
আমার আমার কসেট, আমি তাকে দেখতে পাবো, আমার কাছে ফিরে আসবে সে?
কসেট তার মায়ের কাছেই ফিরে আসবে।
কাঁপতে কাঁপতে ফতিন মেদেলিনের হাত দুটো জড়িয়ে ধরল, কিন্তু সে এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে কয়েক মুহূর্তের মধ্যে সে অচেতন হয়ে মাটিতে পড়ে গেল। মেদেলিন দ্রুত তাকে নিয়ে গেলেন হাসপাতালে। এদিকে থানায় ফতিনকে ছেড়ে দেওয়ার মুহূর্ত থেকেই জবেরের মনে যেন এক অদৃশ্য ঘণ্টা বেজে ওঠে। আইন ভাঙা হল, আর তা করলেন শহরের মেয়র নিজে, একজন পতিতা নারীর জন্য। এত দয়া, এত নিখুঁত মানবিকতা! তার চোখে এটা মহত্ব নয়, অসংগতি। আইন তার কাছে শাস্ত্র, সেখানে আবেগের জায়গা নেই। করুণা যদি আইনের উপরে উঠে বসে, তবে সেখানে শৃঙ্খলা ভেঙে পড়ে।
আর শৃঙ্খলা ভাঙার গন্ধ তিনি দূর থেকে চিনতে পারেন। মনের অন্ধকারে তখন একটাই নাম ঘুরপাক খেতে থাকে, জঁ ভ্যালজঁ। 19 বছরের কারাদণ্ড, বারবার পালানোর চেষ্টা, মুক্তির পরেও চুরির চেষ্টা করে আবার পলাতক হওয়া।
ঠিক চিনেছি তোমাকে, অপরাধীর গায়ে যে ছাপ থাকে তা আমার চোখ এড়ায় না। মসিয়ে ম্যাডেলিনের নিখুঁত মুখোশের আড়ালে কে লুকিয়ে আছে তা এতদিনে আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। জঁ ভ্যালজঁ।
জাভের সেদিন বিকেলের মধ্যেই প্যারিসের পুলিশ বিভাগের সচিবের কাছে একটা চিঠি লিখে পাঠালেন। কয়েকদিনের মধ্যেই সে চিঠির জবাবও পৌঁছল, কিন্তু তাতে যা লেখা ছিল তা একেবারেই অপ্রত্যাশিত। জঁ ভ্যালজঁ এখন কারাগারে বন্দী। কয়েক সপ্তাহ আগেই প্যারিসের কাছাকাছি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জাভের যেন নিজের কাছে ছোট হয়ে পড়লেন। এতদিন যাকে সন্দেহ করেছেন, যার মানবিকতা দেখে বিরক্ত হয়েছেন, তিনি তো নির্দোষ। নিজের ভুলের ভার মাথায় নিয়ে মেডেলিনের কাছে হাজির হলেন জাভের।
আসুন ইন্সপেক্টর জাভের, বসুন।
মসিয়ে মেয়র, আমি একজনকে অপমান করে শৃঙ্খলা ভঙ্গ করেছি।
আপনি? আপনি আবার কাকে অপমান করলেন?
আপনাকেই মসিয়ে। তাই আমি চাই আমাকে বরখাস্ত করা হোক, পদত্যাগ নয়, শাস্তি।
কিন্তু কি করেছেন আপনি?
6 সপ্তাহ আগে আপনার নামে অভিযোগ করেছিলাম প্যারিসে। বলেছিলাম আপনি আসলে একজন পলাতক কয়েদি।
ব্যাস এইটুকুই? একজন মেয়রও যে আপনার পুলিশি কাজে নাক গলিয়েছে সেটাও বলেছিলেন নাকি?
না, আমি শুধু বলেছিলাম যে আপনার আসল নাম জঁ ভ্যালজঁ।
জঁ ভ্যালজঁ?
আপনার আচরণ, শক্তি, অতীত জীবনের সঙ্গে কিছু কিছু মিল সব আমাকে ভুল পথে ঠেলে দিয়েছিল। আমি সত্যিই ভেবেছিলাম আপনিই সেই কয়েদি। রাগের মাথায় আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ করেছি।
তারপর কি বললেন আপনার প্যারিসের অফিসাররা?
তারা বললেন আমি নাকি উন্মাদ হয়ে গেছি। অবশ্য ভুল কিছু বলেননি, কারণ আসল জঁ ভ্যালজঁ আবার ধরা পড়েছে।
কি কি বললেন? ধরা পড়েছে?
হ্যাঁ মসিয়ে, তার এখনকার নাম শ্যামাথিউ। গরিব, গৃহহীন, একদল পুরনো কয়েদি তাকে দেখে চিনেছে। তারা বলেছে সেই ভ্যালজঁ। চেহারা, বয়স, অতীত সবকিছুই মিলে গেছে, তদন্তেও তাই বেরিয়েছে। অ্যারেস্ট জেলে এখন তাকে আটকে রাখা হয়েছে। আর এই খবরটা পেয়ে আমি নিজের কাছে নিজেই খুব ছোট হয়ে গেছি। আমি আপনার সম্পর্কে অনেক রাগ আর ঈর্ষা পোষণ করে এসেছি, তাই আজ আপনার কাছে এসে মাথা নিচু করে দাঁড়িয়েছি। মসিয়ে মেয়র, আমি যা যা অন্যায় করেছি এবার তার ন্যায় বিচার করুন। আমাকে ইন্সপেক্টর পদ থেকে বরখাস্ত করুন।
শান্ত হন ইন্সপেক্টর, শান্ত। আপনি কর্তব্য করেছেন মাত্র, আপনি কোনো অপরাধ করেন, আপনাকে বরখাস্ত করার কোনো প্রশ্নই ওঠে না। আপনার কর্তব্য আপনি যেমন পালন করেছেন তেমনটাই করে যান, এইটাই আমি চাই।
আপনি সত্যি মহৎ মানুষ মসিয়ে। ঠিক আছে, আমি আমার অনুরোধ জানিয়ে গেলাম, যতদিন না তা মঞ্জুর হচ্ছে আমি আমার কর্তব্য করে যাব। ভালো থাকবেন।
দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই ঘরটা যেন হঠাৎ শূন্য হয়ে গেল। মেডেলিন বুঝলেন পুরনো পৃথিবীর দরজাটা আবার খুলে গেছে। ইন্সপেক্টরের বলা কথাটা তার বুকের ভেতর পাথরের মতো আছড়ে পড়ছিল। তিনি জানতেন ধরা পড়া মানুষটা নির্দোষ, আর আসল অপরাধী মেয়রের পোশাকে এখানেই দাঁড়িয়ে।
আমি কি এখনো সেই পুরনো Jean Valjean? নাকি আমি পিয়ের মেডলিন? সেই মানুষটা যে কারখানা বানিয়েছে, ক্ষুধার্ত মুখে খাবার তুলে দিয়েছে, একটা মৃত প্রায় শহরকে আবার বাঁচতে শিখিয়েছে, নাকি আমি মসিউর মেয়র, যার ন্যায় বিচারের দিকে তাকিয়ে থাকে গোটা শহর, যার উদাহরণ দেওয়া হয় ফ্রান্সের শহরে শহরে? আমি কি শুধুই একটা নাম? এতগুলো বছর ধরে কাজ দিয়ে, দায়িত্ব দিয়ে, ভালোবাসা দিয়ে নিজেকে নতুন করে গড়ে তোলা মানুষ নই কি? যদি আমি চুপ করে থাকি তাহলে একজন নিরপরাধ মানুষ শেষ হয়ে যাবে, আর সব কিছু জেনেও থেকে যাবে এই মেয়র মেদলিন, থেকে যাবে এই শহর, এই মানুষগুলো আর তাদের ভালো মন্দ। আর যদি সব সত্যি কথা স্বীকার করে নিই তাহলে সব শেষ, এই ঘর, এই নাম, এই আলো হাওয়া, এই স্বাধীনতা, সব আবার অন্ধকার। কিন্তু সমাজের পক্ষে কি সেটা ভালো হবে? আমার পতনে কি অন্যায় কমে যাবে? যে মানুষটা বদল আনতে পারল সেই মানুষটাকে শেষ করে দিলে এই শহরের কোনো উন্নতি ঘটবে? ফাদার মনসিনিয়র মিয়ালা, আপনি যদি আমার সামনে থাকতেন তাহলে কি বলতেন মনসিনে? ঘৃণা করতেন আমায়, তাই না? ভাবতেন সততার পথে একদিন যাকে চলার উপদেশ দিয়েছিলেন সে কিনা আবারও লোভে পড়ে মিথ্যার আশ্রয় নিয়ে বাঁচতে চাইছে। ঘৃণা করতেন আমাকে, তাই না মনসিনিয়র? আর নয়, আমার সমস্ত বিভ্রান্তি মিটেছে, সত্যকেই জিততে হবে, হবেই।
মেদেলিন সিদ্ধান্ত নিলেন নিজেকে তুলে দেবেন আইনের হাতে। পরদিন খুব ভোরে তিনি বেরিয়ে গেলেন অ্যারেসের উদ্দেশ্যে। শেষ বেলায় যখন অ্যারেসে পৌঁছলেন তিনি, তখন আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। ঘর ভরা দর্শক, বিচারপতি, জুরি, পুলিশ, আসামিপক্ষ সকলেই উত্তেজিত। আদালতের মাঝখানে দাঁড়িয়ে আছে শ ম্যাথিউ।
নাম
শ ম্যাথিউ। হুজুর, হুজুর, আমি নির্দোষ।
দেখো, তোমাকে তিনজন পুরনো কয়েদি রো ভ্যালট্রাম বলে শনাক্ত করেছে। তুলনামূলক বর্ণনা, আচরণ, অতীত সবই কিন্তু মিলে গেছে।
না না না, হুজুর, সব মিথ্যে। আমি রো ভ্যালট্রাম নই, আর আমি তো জানি না লোকটাকে।
তখন সেখানে একে একে আনা হয় তিনজন কয়েদিকে, যারা ভ্যালট্রাম সঙ্গে তুলোর জেলে বন্দি ছিলেন।
এ লোকটাকে চেনো?
অবশ্যই চিনি হুজুর, আমরা তুলো জেনে একসঙ্গে ছিলাম। এই সেই জন ভালজন।
হ্যাঁ হুজুর, চেহারা, হাঁটা চলা সব এক।
না না না, আমি নই। এ না হুজুর, আমি নই।
খুব নাটক করছে দেখছি। হ্যাঁ মহামান্য বিচারক, এই সেই লোক জন ভালজন।
আর ঠিক তখনই আদালতের দরজা ঠেলে ভেতরে ঢুকে এলেন মসিউর মেদেলিন, মন্ট্রিয়াল শহরের সেই খ্যাতনামা মেয়র। আদালত কক্ষের সকলের নজর তখন তার দিকে।
মেয়র মেদেলিন, আপনি এখানে?
মাফ করবেন মহামান্য বিচারপতি, বাধ্য হয়েই আসতে হল। আজ এখানে একজন নিরাপরাধ মানুষকে দোষী সাব্যস্ত করা হচ্ছে।
ঠিক বুঝলাম না, এখানে একটা মামলার বিচার চলছে।
হ্যাঁ, জন ভালজনের পরিচয়। তাই তো, কিন্তু ইনি জন ভালজন নন।
কিন্তু তিনজন কয়েদির সাক্ষ্য?
সাক্ষ্য ভুল হতেই পারে, মানুষের সঙ্গে মানুষের চেহারার মিল তো থাকতেই পারে, তাই না? কিন্তু তাতে যে সত্যিটা বদলে যায় না, আর এখানে সত্য একটাই, এই লোকটি জঁ ভ্যালজাঁ নয়।
গোটা ঘর এমন নীরব হয়ে গেল যেন একটা পিন পড়লেও তার শব্দ শোনা যাবে। সম্যাথিউ বিস্ফারিত চোখে মেদেলিনের দিকে তাকিয়ে রইল।
আমি আবারও বলছি, সম্যাথিউ নির্দোষ, আর যে মানুষটাকে আপনারা সকলেই খুঁজছেন সে আর কেউ নয়, আমি। আমি জঁ ভ্যালজাঁ।
আপনি এসব কি বলছেন মেয়র ম্যাডেলিন?
আগে হ্যাঁ, কয়েদখানায় আমার নম্বর ছিল 24601। যে অন্ধকার জীবন আমি পেছনে ফেলে এসেছি তা আজ আবার ফিরে এসেছে, কিন্তু সেই অন্ধকারের দায় তো এই নিরপরাধ মানুষটা নিতে পারে না, কিছুতেই না। আপনারা অযথা ওকে হেনস্থা করবেন না। জঁ ভ্যালজাঁ যে আমার আসল পরিচয় তার প্রমাণ আমার কাছে আছে, এই দেখুন।
বলেই মেদেলিন একে একে তার কয়েদখানার নম্বর লেখা একটা চাবির রিং, পাসপোর্ট, অতীতের পরিচয়বাহী কাগজপত্র সব দেখালেন। তারপর তিনজন সাক্ষীদের দিকে তাকিয়ে বললেন,
তোমরাও কি আমাকে চিনতে পারছ না? ব্রিভেন, তোমার ছুরির ঘায়ে আমার মুখটা কেটে গিয়েছিল, মনে পড়ে? এই দেখো, সেই কাটা দাগটা আজও মিলিয়ে যায়নি। আর এই যে হাতে দেখো, সেবার আমাদের কয়েদে আগুন লেগে গিয়ে আমার হাতটা পুড়ে গিয়েছিল, মনে নেই? এর পরেও তোমরা বলবে যে এই লোকটা জঁ ভ্যালজাঁ?
জুরি বোর্ড একে একে নিশ্চিত হতে থাকে যে উপস্থিত মেয়র মেদেলিন সেই দাগি অপরাধী জঁ ভ্যালজাঁ। আদালত কক্ষ জুড়ে আবার নীরবতা নেমে আসে। সম্যাথিউ হঠাৎ হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগলো।
আপনি আমাকে বাঁচালেন বসিয়ে, ঈশ্বর আপনার মঙ্গল করুন।
কিন্তু না সম্যাথিউ, তুমি শুধু একজন শ্রমিক, দারিদ্র ছাড়া তোমার আর কোনো অপরাধ নেই।
পিয়া মেদেলিন তথা জঁ ভ্যালজাঁর কথায় বিচারপতি সহ সমগ্র জুরি বোর্ডের সকলের মুখ অন্ধকার হয়ে গেল।
আমাদের আর কিছুই জিজ্ঞেস করার নেই, সত্য এখন সকলের সামনে।
আমারও আর কিছু বলার নেই, তবে জঁ ভ্যালজাঁর এখন আরো একটা পরিচয় আছে। আমি মন্ট্রিয়ালের মেয়র, সেখানকার মানুষ আমাকে ভরসা করেন, তাঁদের প্রতি আমি দায়বদ্ধ। আমার এমন কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে যা পালন না করলে চলবে না, সুতরাং নিজেকে প্রমাণ করেও আমি এখন এই আদালত ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছি। মহামান্য বিচারপতি এবং জুরি বোর্ডের সদস্যরা যা রায় দেবেন তাই আমার কাছে চূড়ান্ত। রায় যাই হোক না কেন, আমাকে কোথায় পাওয়া যাবে তা আপনারা সকলেই জানেন।
মেদেলিন আদালত ছেড়ে বেরিয়ে চলে যান মন্ট্রিয়ালে। সেখানে হাসপাতালে প্রতিদিনই তিনি ফতিনকে দেখতে যেতেন, তার পাশে বসে থাকতেন বেশ অনেকটা সময়। যে মেয়রের প্রতি একসময় বিদ্বেষে ফতিনের মনটা ভরেছিল, আজ তার প্রতি সে শুধু কৃতজ্ঞই নয়, এক অদ্ভুত ভরসা আর বন্ধুত্ব অনুভব করে। সে জানে তার শরীর এতটাই ভেঙে গেছে যে এই পৃথিবীতে তার আর খুব বেশি দিন থাকা হবে না। শুধু কোসেটকে শেষবারের মতো চোখের দেখা দেখার জন্যই যেন তার প্রাণবায়ুটা আটকে রয়েছে। মেদেলিনই তার শেষ ভরসা,
ও সেটের দেখভালের জন্য তিনি নিয়মিত টাকা পাঠিয়ে চলেছেন তেনার্দিয়াদের কাছে এবং তাকে কথা দিয়েছেন কিছুদিনের মধ্যেই কুসেটকে তিনি তার মায়ের কাছে এনে দেবেন। প্রতিদিন তিনি হাসপাতালে আসবেন বলে অধীর অপেক্ষায় থাকে ফেতিন। মেদেলিন যেদিন অ্যারেস আদালতে গিয়েছিলেন সেদিনও ফেতিন তার আসার অপেক্ষাতেই ছিল। দুপুরের খাবার নিয়ে একজন নার্স তার ঘরে ঢুকতেই কাঁপতে কাঁপতে সে বলে উঠল,
মেয়ের মেয়ের কোথায়? আজ এলেন না তিনি? ওনাকে দেখলে আমার মনটা বড় শান্ত থাকে। কোথায় তিনি?
আপনি শান্ত হন, মেয়ার আজ হাসপাতালে আসেননি, আপনি একটু জল খান।
আসেননি? ও, তাহলে তিনি নিশ্চয়ই কসেটকে আনতে গেছেন, তাই না? হ্যাঁ, তাই তো।
হয়তো তাই, কসেটকে নিয়েই আসছেন। আপনি আর উত্তেজিত হবেন না, এখন এখন আপনি একটু বিশ্রাম করুন।
না 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 না, আমি ঠিক আছি, আমি তো ভালো হয়ে যাচ্ছি। আমার কসেট। হ্যাঁ, মেয়ার আমাকে বলেছেন তিনি আমার কসেটকে আমার কাছে ফিরিয়ে দেবেন। উনি আসছেন, উনি কসেটকে নিয়ে আমার কাছে আসছেন। আচ্ছা, এত এত দেরি হচ্ছে কেন? উনি কি তাহলে কসেটকে আনতে যাননি? উনি কি আমাকে ভুলে গেলেন? বলুন না, এত দেরি হচ্ছে কেন?
আপনি আপনি চিন্তা করবেন না, উনি আজ রাতে অথবা কাল সকালেই এসে পড়বেন, অনেকটা তো পথ।
তা তো বটে, সময় তো লাগবেই। না না, আমি মরব না, কসেট আসছে, আমি জানি কসেট আসছে।
কিন্তু তার গলা ভেঙে আসে, উঠতে গিয়ে মাথা ঘুরে বিছানাতেই পড়ে যায়। নার্স ডাক্তারকে ডেকে এনে সবটুকু জানায়। ডাক্তার তাকে মেয়ার ফিরলে খবর দিতে বললেন। ফেতিনের আবার জ্ঞান ফেরে, সে ফিস ফিস করে বলে ওঠে,
আমার কসেট, মেয়ার সাহেব শিক্ষির আসুন, কসেট।
তখন সবেমাত্র ভোরের আলো পড়ছিল, সারা রাত ঘুম হয়নি ফেতিনের। শেষ রাতের দিকে মিষ্টি কোনো স্বপ্ন দেখেই হয়তো ঘুমিয়ে পড়েছিল সে। ডাক্তার ও নার্স ছাড়াও এই হাসপাতালে সকলের ভালো মন্দের দেখাশোনার দায়িত্বে ছিলেন সিস্টার সিমপ্লিস। খুব অল্প বয়সেই যিশুর সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন তিনি। মেদেলিনের এই শহরে আসার পর থেকেই এই শহরের যেভাবে উন্নতি ঘটিয়ে চলেছিলেন তাতে মানুষটার প্রতি সিস্টারের ছিল অগাধ শ্রদ্ধা, সম্ভ্রম আর বিশ্বাস। ফেতিনকে যেদিন মেয়র হাসপাতালে নিয়ে এলেন সেদিন থেকে সিস্টার সিমপ্লিসকে ফেতিনের যত্নের সমস্ত দায়িত্ব নিতে অনুরোধ করেছিলেন মেয়র। অভাগা মেয়েটাকে সেই থেকে চোখে চোখে রেখেছেন সিস্টার। শেষ রাতে ফেতিন ঘুমিয়ে পড়ার পর সিস্টার তার জন্য ওষুধ আনতে গেলেই দরজা খুলে ঢুকে এলেন মেদেলিন। তার চোখ মুখ দেখে মনে হচ্ছে একদিনে যেন লোকটার বয়স দ্বিগুণ বেড়ে গিয়েছে। উস্কো খুস্কো চুল, পোশাক ও অবিন্যস্ত। দরজা খুলে হুড় মুড়িয়ে ঢুকে পড়েই সিস্টারকে জিজ্ঞাসা করলেন,
সিস্টার সিস্টার ফতিন কেমন আছে?
এখন কিছুটা ভালো আছে বটে, কিন্তু অবস্থা খুব একটা আশাজনক নয়। তার উপরে আপনি কাল না আসায় আমরা সকলেই খুব চিন্তায় পড়ে গেছিলাম। অবশ্য ফাতিনকে বলা হয়েছে যে আপনি ওর কোসেটকে আনতে গেছেন।
আপনি যে ওর ভুলটা ভাঙাননি তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সিস্টার।
কিন্তু এখন তাকে কি বলবো, আপনি তো কোসেটকে নিয়ে আসেননি।
ঈশ্বর আমাকে পত্তা খাবেন, আমি এখন তাকে একবার দেখতে চাই।
যদি সে আপনাকে দেখে সে বুঝবে যে আপনি একাই ফিরে এসেছেন, কোসেটকে সঙ্গে করে আনেননি।
তাও আমার এখনই দেখা করাটা দরকার, হাতে সময় খুব কম।
সিস্টার মেডেলিনকে ফতিনের কাছে নিয়ে গেলেন। দেখলেন সে ঘুমিয়ে থাকলেও তার দম নিতে কষ্ট হচ্ছে। মেডেলিন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। মাত্র কয়েকটা দিনের মধ্যেই কত কি যে ঘটে গেল। হঠাৎ ফতিনের ঘুম ভেঙে গেল। কি করে যেন সে মেডেলিনের উপস্থিতি টের পেয়ে গিয়েছিল। চোখ খুলেই ধীরে হাসি মাখা মুখে জিজ্ঞেস করে,
মসে মসে, আমি ঠিক বুঝেছিলাম যে আপনি এসে গেছেন। ঘুমের ভেতরেও আপনাকে দেখেছি আমি। দেবদূতরা যেন আপনাকে ঘিরেছিল। কোথায় কোথায় আমার আমার কসেট কোথায়? ওকে ওকে আমার কাছে নিয়ে এলেন না কেন? আমি ভেবেছিলাম চোখ খুললেই তাকে আমি দেখতে পাব।
মেডেলিন কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই বৃদ্ধ ডাক্তার ঘরে ঢোকেন।
শান্ত হও মা, তোমার মেয়ে এসেছে।
এসেছে এসেছে, সে এসেছে। কেউ তাকে আমার কাছে নিয়ে আসবে না?
এখন নয়, এখন তোমার এতটুকু উত্তেজিত হলেও চলবে না, শান্ত হও।
কিন্তু ডাক্তার বাবু, আমি তো ভালো আছি, আমি আমার মেয়েকে দেখব। দয়া করে ওকে ওকে আমার কাছে এনে দিন। মসিয়ে ম্যাডেলিন, আপনি নিয়ে আসুন না কসেটকে আমার কাছে। আমি কথা দিচ্ছি উত্তেজিত হব না, শুধু একবার একবার তাকে দেখতে দিন।
ফতিন ধৈর্য ধরতে না পেরে মেডেলিনকে প্রশ্নে প্রশ্নে ভরিয়ে দেয়।
কসেট ভালো আছে? যাতায়াতে কোনো কষ্ট হয়নি তো? আচ্ছা, আমাকে চিনবে সে? ঠিক মতো যত্ন পেত, খাবার পেত? তাকে খুব মিষ্টি দেখতে হয়েছে না?
সে ভালো আছে। কি মিষ্টি মেয়ে কসেট, চিন্তা করো না, খুব শিগগিরই তাকে দেখতে পাবে। কিন্তু এবার একটু শান্ত হও, এত উত্তেজনা তোমার জন্য ভালো নয় ফতিন। অন্তত কোসাইতের কথা ভেবে এবার তুমি শান্ত হও।
আমাকে কোসাইতের কথা তো ভাবতেই হবে। আচ্ছা আচ্ছা, তেনার তেয়াররা ভালো আছে?
মেডেলিন ফতিনের হাতটা ধরে এক দৃষ্টে তার দিকে তাকিয়ে থাকেন। কিভাবে সত্যিটা বলবেন বুঝতে পারেন না। ঠিক তখনই ফতিন চিৎকার করে উঠল,
আমি তার কথা শুনতে পাচ্ছি। কসেট কসেট, আমার লক্ষ্মী সোনা কসেট, হায় মা হায় মা, আমার কাছে আয়। ডাক্তারবাবু কতটা নিষ্ঠুর, আমার মেয়েটাকে একটিবার আমাকে দেখতে দিলেন না।
হঠাৎ ফতিন থেমে গেল, আতঙ্কে চোখ দুটো বিস্ফারিত হয়ে উঠল।
ফতিন, কি কি হয়েছে ফতিন?
ফতিন কাঁপা আঙুলে দরজার দিকে দেখালো। মেডেলিন পিছনে তাকিয়ে দেখলেন দরজায় দাঁড়িয়ে আছেন ইন্সপেক্টর জাভের।
মাসিয়ে ম্যাডেলিন, আমাকে বাঁচান বাঁচান, আমাকে, আমি যাবো না, বাঁচান।
দাঁড়া, বাঁচান আমাকে, ভয় পেও না, ভয় পেও না। ইন্সপেক্টর আজ তোমার জন্য আসেনি, আর আসেনি তোমার জন্য, বুঝতে পেরেছ তাহলে? হ্যাঁ,
বিকৃত হাসি ঘরের দেয়ালে দেয়ালে ধাক্কা খেয়ে আছড়ে পড়ল ফতিনের করুণ আর্তনাদে। বহু দূরে ছোট্ট মেয়ে কুসেট কোন এক অচেনা আশঙ্কায় চমকে তাকাল জানলার বাইরের ধূসর বিকেলের দিকে।
কি হবে জঁ ভ্যালজঁর শেষ পরিণতি? জেভেরের হাত থেকে কি সে নিষ্কৃতি পাবে? জানতে হলে শুনুন
লে মিজরাবল, দ্বিতীয় এবং অন্তিম পর্ব। শুনলেন ভিক্টর হিউগোর রচনা অবলম্বনে লে মিজরাবল প্রথম পর্ব। ভিক্টর হিউগো ছিলেন একাধারে একজন সাহিত্যিক, রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মী। তার প্রকাশিত প্রথম উপন্যাস হল হান্স অফ আইসল্যান্ড। লে মিজরাবলের কাহিনী ফ্রান্সের 1832 সালের জুন বিপ্লবের পটভূমিতে লেখা। এই উপন্যাস অবলম্বনে 2012 সালে টম হুপার নির্মিত মিউজিক্যালে হিউ জ্যাকম্যান জঁ ভ্যালজঁর চরিত্রে এবং অ্যান হ্যাথওয়ে ফাতিনের চরিত্রে অভিনয় করেন। আমাদের এই প্রযোজনার জন্য মূল রচনার অডিও রূপান্তর করেছেন শাম্ভবী ঘোষ ও জিনিয়া রায়। নির্দেশনা তমালী চৌধুরী। গল্প পাঠে সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জঁ ভ্যালজঁ, চন্দন সেন, বিশপ এবং ফসে লেভ, জগন্নাথ বসু, ম্যাগোয়েল এবং সিস্টার সিম্প্লিস উর্মিমালা বসু, জেভের শেখর, ফাতিন শাহুলি চট্টোপাধ্যায়, টেনার দিয়ার অগ্নি, সঙ্গে স্মিত কক্কর চৌধুরী, অর্পণ ভান্ডারী, সুনয়না ভৌমিক, অভিজিৎ ভূঁইয়া, সুজাতা ঘোষ, বিন্ধিয়া পাত্র, দেবশমন ঘোষ, সৌভিক সাহা এবং তমালী চৌধুরী। গল্পের সূত্রধার এবং মাদাম টেনার দিয়ারের চরিত্রে ইন্দ্রাণী। শব্দগ্রহণ সঞ্জিত গিরি। ধ্বনি পরিকল্পনা ও আবহ শুভ্র কমল মুখোপাধ্যায় এবং ঋদ্ধি সরকার। সহকারী নির্দেশক গার্গী বন্দ্যোপাধ্যায়। কার্যনির্বাহী প্রযোজক সুজাতা ঘোষ। প্রযোজনায় সাউন্ড আইডিয়াস এবং মিসি বাংলার পক্ষ থেকে সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে শুনুন বাংলায় বিশ্বসেরা। প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার বিশ্বের খ্যাতনামা সাহিত্যিকদের গল্প ও নাটক দিয়ে সেজে ওঠে মির্চি ফ্রাইডে ক্লাসিক্স।